This track was downloaded from fusionbd.com.
ABC Radio FM 106.3.
Viaggio presents Crusher.
স্বাগত সবাইকে এত প্রেজেন্স কুয়াশায়, সাথে আছি শারমিন আর শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। প্রতিবারের মতন কুয়াশার প্রথম ঘন্টা এবার রয়েছে চমৎকার ক্লাসিক গল্প যেটা পড়ে শোনাবে সেতু, আর পরের ঘন্টায় রয়েছে কুয়াশার মূল কাহিনী। তোমরা আজকে প্রতিবারের মতন এখনো শুনব আজকের কুয়াশার প্রথম ঘন্টার প্রথম গল্পের প্রথম পর্ব। তার আগে জানিয়ে দিচ্ছি বন্ধুদের, এয়ারটেল নিয়ে এলো সবার সাথে আজীবন 1 পয়সা সেকেন্ড রেটে কথা বলার দারুণ এক অফার। শুধু দিন বা রাত নয়, মাস বা বছর নয়, একবার 130 টাকা রিচার্জ করলে সারা জীবন সব সময় 1 পয়সা সেকেন্ড রেট এনজয় করা যাবে 7, 10 নাকি 30 দিন। এই নিয়ে কোনো কনফিউশন নেই, কারণ এয়ারটেল 1 পয়সা সেকেন্ড রেটের মেয়াদ থাকবে আজীবন। আরো জানতে ফ্রি ডায়াল করতে হবে 1212 তে। তো চলে যাচ্ছে আজকের গল্পের প্রথম পর্ব শুনতে। গল্পের নাম হচ্ছে তারাদাস বন্দ্যোপাধ্যায়, তারানাথ তান্ত্রিকের গল্প। আমরা আগেও শুনেছি তারানাথ তান্ত্রিকের গল্প, আজকে আরেকটি গল্প শুনবো। তারানাথ তান্ত্রিকের গল্প লিখেছেন তারাদাস বন্দ্যোপাধ্যায় এবং পড়ে শোনাচ্ছে সেতু। আর আমাকে লিখবার ঠিকানা হচ্ছে যেকোনো মোবাইল থেকে 2221। চলছে এয়ারটেল প্রেজেন্স কুয়াশা, আর সাথে আছে শারমিন, সঙ্গে থাকবেন।
বিকেলবেলা তারানাথের বৈঠকখানায় আড্ডা জমে উঠেছে। রোজ রোজ তারানাথের স্কন্ধে ফল ভগ্ন করা উচিত নয় ভেবে আমি আর কিশোরী মোড়ের তেলে ভাজার দোকান থেকে গরম বেগুনি আর ফুলুরি কিনে নিয়ে এসেছিলাম। এখন শুধু শালপাতা কটা পড়ে আছে। ভেতর থেকে দ্বিতীয়বার চাও এসে উপস্থিত। তৃপ্তির ঢেকুর তুলে তারানাথ বলল, না উড়েগুলো বেশ ভালো তেলে ভাজা করে। কিশোরী বলল,
সবকিছুর স্বাদ নির্ভর করে মনের অবস্থান উপরে। আজ এখন আপনার কোনো কাজ নেই, বেশ নিশ্চিন্তে আড্ডার মেজাজ। এখন বাসি তেলে ভাজা পচা পেশনের ঠান্ডা ফুলুরিও ভালো লাগবে আপনার। আমার মাথায় দুশ্চিন্তা থাকলে দেরাদুন চালের বিরিয়ানিও মুখে রুচবে না, তাই নয়?
তারানাথ মৃদু হেসে চমক দিয়ে বললেন, কথাটা তোমাদের পক্ষে সত্য হলেও আমার ক্ষেত্রে সম্পূর্ণ খাটে না বোধ হয়। বললাম, কেন, আপনার এ ব্যাপারে বৈশিষ্ট্যটা কি? আছে তোমাদের নিরাপদ তরঙ্গহীন জীবনে দুশ্চিন্তা এবং দুর্ভাবনার একটা অস্বাভাবিক অবস্থা, আর আমার সারাটা জীবনই কেটেছে নানান বিচিত্র ঘটনার ভেতর দিয়ে। সেখানে দুর্ভাবনা একটা স্বাভাবিক ঘটনা বলেই গণ্য করতাম। রাত্রিরে একটা ভয়ানক কিছু ঘটবে জেনেও দুপুরে ভোজ খেতে বাঁধিনি। পরপর কয়েকটা চুমুকে চায়ের কাপ শেষ করে নামিয়ে রেখে তারানাথ বহুদিন আগেকার কথা মনে পড়ে যাওয়া সুরে বলল, ভোজ খাওয়ার কথা উঠলেই আমার রামদুলাল মিত্রের কথা মনে পড়ে যায়। তাদের বাড়িতে অতিথি হয়ে কয়েকদিন যা খাওয়া দাওয়া করেছিলাম তেমন সচরাচর কারো ভাগ্যে জোটে না। কিশোরী বলল,
বেড়াতে গিয়েছিলেন?
আরে না না, আমার আবার বেড়াতে যাওয়া, গিয়েছিলাম কাজে, বিপদে পড়ে তারা আমাকে ডেকে নিয়ে গেল, সে অনেক কাণ্ড। আমরা বললাম, গল্পটা হোক বরং, শুনতে মন্দ লাগবে না মনে হচ্ছে। তারানাথ মনে মনে একটু গুছিয়ে নিয়ে বলতে শুরু করলো, বছর 20 আগেকার কথা, মধুসুন্দরী দেবীর ব্যাপার মিটে গিয়েছে, বাড়িতে বসে ঘোরতর সংসার করছি, এর সঙ্গে হাত দেখি, কবচ দেই, মুখ দেখে ভাগ্য গণনা করি, আয় মন্দ হয় না, আবার খরচও হয়ে যায়, পয়সা জমাতে পারিনি কোনোদিনও। দেবী বলেই দিয়েছিলেন, অন্যের কষ্ট হবে না কিন্তু ধনী হতে পারবো না কখনো। একদিন সকালে বৈঠকখানায় বসে আছি, একজন মধ্যবয়স্ক ভদ্রলোক ঘরে ঢুকলেন। কাঁচায় পাকায় মেশানো চুল, বেশ বলিষ্ঠ ধাঁচের মাঝারি গরনের চেহারা, পরনে দামি কাঁচি ধুতি, পাঞ্জাবিতে সোনার বোতাম, ডান হাতে অনেকগুলো পাথর বসানো আংটি, চেহারায় বড় মানুষী ভাব, ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। ভদ্রলোক আমাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি তারানাথ জ্যোতিষী?
আগে হ্যাঁ, কি দরকার বলুন?
ভদ্রলোক এগিয়ে এসে পায়ে হাত দিয়ে প্রণাম করে বললেন।
চেহারা দেখেই অবশ্য আন্দাজ করতে পেরেছিলাম।
বললাম, আহা থাক না, হয়েছে, বসুন, কি চাই আপনার?
ভদ্রলোক বসে বললেন,
আমার নাম রামদুলাল মিত্র, কলকাতাতে বড় বাজারের দিকে সামান্য ব্যবসাপাতি রয়েছে, আপনাদের আশীর্বাদে মোটা ভাত কাপড় হয়ে যায় বেশ। সম্প্রতি একটা বিপদে পড়ে আপনার কাছে এসেছি মশাই। কিন্তু ঠাকুর মশাই, কি বিপদ তা আমি বলবো না, শুনেছি যে আপনি মানুষের মুখ দেখে তার ভূত ভবিষ্যৎ সব বলে দিতে পারেন, আপনি বলুন দেখিনি আমার বিপদটা কি? কিছু মনে করবেন না, ঠিক লোকের কাছে এসেছে কিনা তা তো আমার জানা দরকার।
ব্যবসাদার লোকের মতো কথা বটে, আমি মনে মনে হাসলাম। এ লোক ঘরে ঢোকা মাত্র আমি বুঝতে পেরেছি যে কি বিপদে পড়ে ও এখানে এসেছে। তবে মিথ্যে ভেলকি দেখিয়ে লোককে চমকে দিতে আমার প্রবৃত্তি ছিল না, তাই ওকে দিয়ে বলিয়ে নেবার চেষ্টায় ছিলাম। তা বাজিয়ে নিতে চায় যখন, তখন আমার আর বলতে আপত্তি কি। বললাম, বিপদ তো আপাতত আপনার তিনটা দেখতে পাচ্ছি। প্রথমত, আপনার ব্যবসা হঠাৎ একটা চাল খেয়েছে, কেমন কিনা?
আগে হ্যাঁ, তারপর?
এটার জন্য ভাবতে হবে না, এখানে বসেই বলে দিচ্ছে। আপনি নীল রঙের গণেশ গড়িয়ে পুজো করুন, আবার ব্যবসার মোড় ঘুরবে।
রামদুলাল বললেন,
আর
আপনার বাস্তব বিঘ্ন আছে দেখতে পাচ্ছি, বসতবাড়ি সংক্রান্ত কোনো গোলযোগে পড়বেন কিংবা পড়েছেন।
রামদুলাল চোখ বড় বড় করে বললেন,
ধন্য, শুনেছিলাম আজ, যেখানে চোখেই দেখলাম, কিন্তু তিন নম্বরটা কি মশাই?
বলবো, ওটা আপনি নিজেই মিটিয়ে নিতে পারবেন, আমার সাহায্য দরকার হবে না। কিছু টাকা এককালীন দিয়ে যাওয়া বন্ধ করুন।
রামদুলাল মাথা নিচু করে লজ্জিত মুখে বললেন,
কি আর বলবো ঠাকুর মশাই, প্রবৃত্তি বড় বলবান, অপরাধ করে ফেলেছি, এখন প্রায়শ্চিত্ত তো করতেই হবে, পাপ ছাড়ে না বাপ কেউ।
বললাম, অনুতাপ যখন হয়েছে তখন পাপ আর নেই, ঘরে মা লক্ষ্মী আছেন তো?
আগে তা আছেন,
তাকে নিয়েই সুখী হতে হবে, মনে মনে তার কাছে ক্ষমা চেয়ে নেবেন।
আগে যা বলছেন করব, এখন আমার এই বিপদ থেকে উদ্ধার পাবার পথ বলে দিন আপনি,
খুলে বলুন।
রামদুলাল বললেন,
ছোটবেলায় বড় কষ্টে মানুষ হয়েছি ঠাকুর মশাই, বাপ মা অল্প বয়সে মারা গিয়েছিলেন, কুলিগিরি করে মাথায় মোট বয়ে একটা একটা করে পয়সা জমিয়ে ব্যবসা শুরু করি। প্রথম জীবনে থাকার জায়গা ছিল না, কখনো কখনো রাস্তায় শুয়েও রাত কাটিয়েছি, আজও আমার কলকাতায় কোনো বাড়ি নেই, বড় একখানা বাড়ি আস্ত নিয়ে থাকি বটে, কিন্তু সেটা ভাড়া বাড়ি, বাড়ি কিনতে পারতাম কিন্তু সত্যি বলতে কি, কলকাতায় বাড়ি করতে ইচ্ছে হয় না, ছোটবেলায় গ্রামে মানুষ, আর কটা দিন পরে ছেলেদের হাতে ব্যবসা দিয়ে আবার গ্রামে গিয়ে বাস করবো বলে ঠিক করেছি। তা গত বছর শেষের দিকে এক দালাল খবর আনলো যে রাজবলহাটের কাছে এক গ্রামে খুব ভালো একটা বাড়ি বিক্রি আছে, নতুন বাড়ি না হলেও সামান্য মেরামত করে নিলে নতুনের মতোই দাঁড়াবে, সেখানকার জমিদার বাড়ি, জমিদার মারা গিয়েছেন, জমিদারি বিক্রি করে ছেলেরা কলকাতায় উঠে আসতে চায়, বাড়িও আর রাখবে না, নামমাত্র দামে বেচে দিচ্ছে, দালালের মাধ্যমে দর করে বাড়ি তো কিনলাম ঠাকুর মশাই, অনেক আশার বাড়ি, কিন্তু এখন সে বাড়িতে বাস করা অসম্ভব হয়ে উঠেছে।
বললাম, কেন, কি হয়েছে?
আগে বাড়িটা অপদেবতার দৃষ্টি রয়েছে, কিনবার পর আমরা সবাই মিলে কয়েকটা দিন থাকবার জন্য সেখানে গিয়েছিলাম, প্রথম দিনই আমার স্ত্রী কি দেখে রাত্রিরে ভয়ে চিৎকার করে উঠলেন, জানলার কাছে নাকি ছায়ার মতো কি দাঁড়িয়েছিল, অথচ দোতলার জানালা, কোনো খাজ বা কার্নিশ নেই, চোর কিংবা ডাকাত কি বয়ে উঠবে নাকি। পরের দিন সন্ধ্যার দিকে আমার বড় ছেলে শচীদুলাল পায়খানা করতে গিয়েছিল, কিছুক্ষণ বাদে ফিরে এসে বলল,
বাবা বাইরে কে বসে কাঁদছে বলুন তো? মেয়ে ছেলের গলা বলে মনে হচ্ছে।
কেমন সন্দেহ হওয়াতে তক্ষুনি চাকর বাকর নিয়ে লণ্ঠন জেলে দেখতে বেরোল। পায়খানা বাড়ি থেকে একটু দূরে, উঠোন পেরিয়ে যেতে হয়, তারপরেই পাঁচিল। এদিকের দরজা দিয়ে বেরিয়ে ঘুরে সেখানে পৌঁছে দেখি কোথাও কিচ্ছু নেই। পাঁচিলের পরেই ঘন ঝোপঝাড় আর আগাছার জঙ্গল। সেখানে বসে এই ভর সন্ধ্যায় কে কাঁপতে যাবে বলুন? কিন্তু কি বলবো ঠাকুর মশাই, ফিরে আসতে গিয়ে পরিষ্কার শুনলাম কে যেন খুব আকুল হয়ে কাঁদছে। স্ত্রীলোকের গলা, খুবই কষ্টের কান্না। আবার ফিরে যাই, আবার দেখি না কোথাও কিছু নেই। একবার মনে হলো শব্দটা যেন বাড়ির ভেতর থেকেই আসছে, কেমন ভয় ধরে গেল একটা। এসব কি কাণ্ড, এমন হওয়া তো ভালো কথা নয়। পরের দিন গিন্নিকে কলকাতায় ফেরত পাঠালাম মেয়ের ছেলের সঙ্গে। আমি আর সচিব আরো দুদিন থেকে গেলাম। প্রত্যেক দিন সন্ধ্যাবেলা সেই কান্নার শব্দ শুনছি। আর কি বলবো, বাড়িটার মধ্যে যতক্ষণ থাকি মন যেন কেমন বিষণ্ন হয়ে থাকে, বুকে যেন একটা পাহাড়ের মতো চাপ টের পাই। বাড়িটা ভালো নয় ঠাকুর মশাই, কিন্তু এক গাদা টাকা খরচ করে কেনা বাড়ি, যাওয়া বন্ধ করলে তো পোড়ো হয়ে যাবে, অনেক শখ করে কেনা। এর কিছু উপায় হয় একটু ভেবে বললাম, আমাকে একবার নিয়ে যেতে পারবেন সেখানে? আগে হ্যাঁ তা পারি বইকি, আর সত্যি বলতে কি আমি জানতাম আপনি যেতে চাইবেন, আমার মনে হয়েছিল। আপনি ভাববেন না কিছু, আপনার যাতায়াত খাওয়া দাওয়া এবং গরিবের সাধ্য মতো দক্ষিণে আমি দেব। কবে যাবেন বলো? আপনার কবে সুবিধা হয়? পরশু সকালে তৈরি হয়ে থাকবেন, আমি এসে আপনাকে নিয়ে যাব। রাজবলহাট থেকে মাইল তিনেক দূরে মতিপুর গ্রাম। বিকেল তিনটা নাগাদ গিয়ে সেখানে পৌঁছালাম। নিতান্ত পাড়াগা বটে, কিন্তু বাড়িখানা সত্যি দেখবার মতো। বিরাট দোতলা বাড়ি, একটা বারো বাড়ি, একটা ভেতরের মহল, সব মিলিয়ে প্রায় 23-24 খানা ঘর। কাছাকাছি আর অন্য বসতি নেই। মূল গ্রামটা আবার কিছুটা দূরে। আদর করে রামদুলাল আর সচি আমাকে ভেতরে নিয়ে গেল। কিন্তু কি জানো, বাড়িতে ঢুকেই আমার মনে হলো এখানে কোনো গোলযোগ আছে। ঠিক কি যে হলো তা বলতে পারবো না, তবে মনে একটা অস্বস্তির ভাব। চারদিকে বাতাস যেন এবারের চৌহদ্দির মধ্যে এসে আর বইছে না, একটাও পাখির ডাক নেই। গেরস্তর বাড়ি এমন শ্মশানের মতো কেন হবে? ওই পাখির ডাক শুনতে না পাওয়াটা আমাকে সত্যিই ভাবিয়ে তুলল। আমি দেখেছি যে মানুষের চেয়ে নিম্ন স্তরের প্রাণীরা অশুভ প্রভাব সম্বন্ধে বেশি অনুভূতি প্রবণ হয়। ভূমিকম্প হবার আগে পোষা পাখি খাঁচার মধ্যে ছটফট করে, জানো এটা? মোটের উপর সেখানে পৌঁছে বুঝতে পারলাম রামদুলাল বাজে কোনো কথা বলেনি। যাই হোক, চাকর তখনই হাত পা ধোয়া জল এনে দিল। জামা কাপড় বদলে আমি রামদুলাল আর সচি বৈঠকখানায় এসে বসলাম। কলকাতা থেকে চাঙাড়ি করে এক গাদা খাবার এনেছিল রামদুলাল, এবার চাকর সেগুলো আমাদের পরিবেশন করল। প্রচুর খাঁটি ঘিয়ে ভাজা লুচি, আলুর দম, বড় বড় চোড়া সন্দেশ, ছানার মুরগি ইত্যাদি, বেশ খিদে পেয়ে গেল। এক নিঃশ্বাসে প্রচুর খেয়ে ফেলার পর যখন একটা হাড়ি থেকে বাবরি বেরুল, তখন ভয় পেয়ে বললাম, না না আর নয়, অনেক হয়েছে। রামদুলাল হাত জোর করে বলল, আগে কি আর অমন আয়োজন, খুদকুড়ো বই তো নয়, সামান্য একটু নিন, আপনার কথা ভেবেই আনা। খাওয়া হলে রামদুলাল বলল, একটা কথা বলবো? কি বলুন? কিছু কি বুঝতে পারছেন আপনি? বাড়িটায় কি সত্যি কোনো দোষ আছে? আসল কথা না ভেঙে বললাম, এখনো কিছু বলা কঠিন, দেখি আজ রাতটা। সন্ধ্যের অন্ধকার যখন বেশ গাঢ় হয়ে এসেছে, তখনই আমি কান্নার শব্দটা শুনতে পেলাম। আমার সামনে বসেছিল রামদুলাল, দেখলাম তার মুখ নিমিষে রক্তহীন সাদা হয়ে গেল। আমাকে বলল, ওই শুনছেন সেই সেই শব্দটা? বেশি করে বলবার দরকার ছিল না। কোথা থেকে যেন ভেসে আসছে একটা
করুণ কান্নার শব্দ। স্ত্রী লোকের কান্না বটে, যেন খুব কষ্টে গুমড়ে গুমড়ে কাঁদছে। কোথা থেকে আসছে শব্দটা? একবার মনে হচ্ছে বাইরে থেকে, আবার মনে হচ্ছে খুব বেশি দূরে নয়, কাছাকাছি বসেই কাঁদছে কেউ।
বাবা!
দরজার কাছে সচিদুলাল এসে দাঁড়িয়েছে।
বাবা শুনছেন?
রামদুলাল কাঁপা কাঁপা গলায় বলল,
শুনেছি, তুই তুই ভেতরে চলে আয়।
আমি বললাম, ভয় পেও না, দাঁড়াও, আমাকে একটা লণ্ঠন দাও তো। চাকরটাও ভয় পেয়ে চলে এসেছে, তার হাতে একটা হ্যারিকেন, সেটা নিয়ে ঘর থেকে বেরুতে বেরুতে বললাম, তোমরা এইখানেই থাকো, ঘর থেকে বেরিও না, আমি একটু দেখে আসি। কিন্তু দেখবোটা কি, লঞ্চন হাতে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, আওয়াজের উৎস কোথায় ধরতে পারলাম না। এক এক সময় মনে হচ্ছিল যেন চারদিক থেকেই শব্দটা আসছে। কি ব্যাপার! বৈঠকখানায় ফিরে আসবার পথে কান্নাটা থেমে গেল। ঘরে ঢুকে দেখি সচিয়া রামদুলাল পাথরের মূর্তির মতো চৌকিতে পা তুলে বসে আছে। ঝড়ে কাক মরলেও কেরামতি ফকিরের হয়, জানো তো? আমার হলো তাই। আমি লঞ্চন হাতে বেরুবার একটু পরেই কান্নাটা থেমে যেতে ওদের দুজনেরই ধারণা হল আমি তন্ত্রমন্ত্রের প্রভাবে আওয়াজটা বন্ধ করেছি।
দেখ, লাইফ দিয়ে দিলাম, আজীবন বাঁচবে।
একদিন দুদিন নয়, বেঁচে থাকো আজীবন, বেঁচে থাকো সোনামণি, বেঁচে থাকো জাদুমণি, বেঁচে থাকো বধুমণি,
বেঁচে থাকো বৈশাখী।
আজ নয় কাল নয়,
বেঁচে থাকো আজীবন,
বেঁচে থাকো সোনামণি, বেঁচে থাকো ধুমি, বেঁচে থাকো সোনামণি।
সবার সাথে আজীবন এক পয়সা প্রতি সেকেন্ড, এবার তোমার ফোন বেঁচে থাকবে আজীবন। এয়ারটেল, দেশের সেরা স্মার্টফোন
নেটওয়ার্ক।
আমাকে দেখে রামদুলাল বলল,
ও কি ভয়ানক শব্দ, কি করে থামলেন ঠাকুর মশাই?
ভাগ্যিস আপনি এসেছিলেন। ব্যাপারটা বুঝে চুপ করে রইলাম, ওদের ভুল ভাঙিয়ে লাভ নেই, আমার উপর ভরসা করে যতটুকু সান্ত্বনা পায় পাক না। রাত্রিরে ভেতর বাড়ির বারান্দায় আসন পেতে বসে আবার এক বিপুল আয়োজনের সম্মুখীন হওয়া গেল। পুজোর বরাতের মতো বড় বর্গি থালায় সরু চড়ুই পাখির নখের মতো চালের ঘি ভাত, ভেড়ার মাংসের কোরমা, রুই মাছের কালিয়া আর তিন চার রকমের মিষ্টি। বলো রাম, করেছ কি? এত কখনো খাওয়া যায় নাকি, আর তাও বিকেলের ওই জলযুগের পর? তুলে নাও, এর অর্ধেকও আমি খেতে পারবো না। রামদুলাল বলল,
আমার এই চাকরটা বড় ভালো রাধে ঠাকুর মশাই, পাকা হাত, শুধু রান্নার জন্যই 60 টাকা মাইয়ে দিয়ে ওকে আমি রেখেছি। আপনাকে রেঁধে খাওয়াবে বলে ওকে নিয়ে এলাম, আপনি না খেলে আমরা কষ্ট পাবো ঠাকুর মশাই, এমন কিছু বেশি তো নয়, খেয়ে নিন।
খাওয়ার গল্প আর বারবার করব না, এই প্রসঙ্গেই রামদুলালের কথাটা মনে এলো বলে তোমাদের ভোজের বহরটা একটু ইঙ্গিত দিলাম। এক কথায় এরপর দুবেলা এরকম নানা বিচিত্র পদ তৈরি হতে লাগলো আমার জন্য। রাত্রে শুয়েও ঘুম আসে না, একে চাপ খাওয়া হয়ে গিয়েছে, তার উপর মনে কেমন একটা অমঙ্গলের ভাব। আমাদের গায়ে সেই সাধুর কথা মনে আছে তো নাকি? সে বলে দিয়েছিল আমার এ ধরনের ক্ষমতা হবে। পরদিন একটা অদ্ভুত ঘটনা ঘটল, এইখানেই গল্পের আসল অংশের শুরু। সকাল 8টা হবে, বৈঠকখানায় বসে আছে, রামদুলাল গিয়েছে স্নান করতে, সচি বাড়িতে নেই, বিকেলে ক্ষীর দিয়ে কি একটা খাবার তৈরি হবে, তাই সে গিয়েছে খাঁটি দুধের সন্ধানে। বাড়ির ডান দিকের কোণে বারান্দার শেষে খুব সুন্দর একটা স্নানের ঘর আছে, জমিদার শখ করে বানিয়েছিল। তার মেঝে সাদা পাথরে বাঁধানো, বুক অবধি দেওয়াল মোজেক করা। কানাই চাকর সকালে পুকুর থেকে স্নানের জল তুলে এনে তাতে রেখেছে। পুকুরে অনায়াসে স্নান করা চলত, কিন্তু নতুন বাড়ি কেনা হয়েছে, সবকিছু তো ব্যবহার করা চাই। রামদুলাল সেখানে স্নান করছে, হঠাৎ দরজার কাছে একটা আওয়াজ শুনে দেখি রামদুলাল এসে ঘরের মধ্যে দাঁড়িয়েছে। তার মুখ ভয়ে বিকৃত, বেচারি কাঁপছে ঝকঝক করে। স্নান করতে করতে মাঝপথে বেরিয়ে এসেছে বোঝা যাচ্ছে, কাপড় ভেজা, গায়ে জল, মুছবারও সময় পায়নি। বললাম, কি হয়েছে, ভয় পেলে নাকি? রামদুলাল প্রথমে কথাই বলতে পারে না। এই সকালবেলা কি দেখে অত ভয় পেল? ডোমকে বললাম, কি হয়েছে বলবে কি না? ও বলল, আমার সঙ্গে আসুন। পেছন পেছন গেলাম। স্নান ঘরের দরজার কাছে এসে ভেতরে মেঝের দিকে আঙুল দিয়ে কি দেখছি রামদুলাল বলল, ওই যে ওই যে। প্রথমে কিছু বুঝতে পারলাম না, সাদা পাথরে বাঁধানো সুন্দর পরিষ্কার মেঝে, কি দেখাচ্ছে রামদুলাল? তারপর দেখতে পেলাম জিনিসটা, মেঝের একটা পাথরের টালিতে যেন আবছা একখানা মুখ ফুটে উঠেছে। ঠিক পুরো মুখ নয়, মুখের আদর মাত্র, চেষ্টা করলে বোঝা যায় স্ত্রী লোকের মুখ, কারণ লম্বা চুলের আভাস দেখা যাচ্ছে। কিন্তু সেটা সুন্দর মুখ নয়, কেমন যেন ভাঙা চোরা অবয়ব, যেন কষ্টে মুখ বিকৃত করে আছে। এ আবার কি? মেঝের পাথরে কেছো দিয়ে আঁকলো, কি দিয়ে আঁকলো? রামদুলালকে জিজ্ঞাসা করলাম, এ ছবি এখানে কি করে এলো? আগে তা কি করে বলবো, যখন বাড়ি কিনলে তখন ছিল না? আগে বাড়ি কেনার কথা কি বলছেন? আজ সকালে কানায় জল তুলে রাখছিল, আমি দাঁড়িয়ে তদারক করছিলাম, তখনও তো ছিল না। এই এখন চান করতে করতে হাত ফুসকে সাবানটা পড়ে গেল, তুলতে গিয়ে একেবারে চোখাচোখি, কি হবে ঠাকুরমশাই, শখের বাড়ি। বললাম, আচ্ছা তুমি আগে স্নান শেষ করে নাও, ভয় নেই, আমি এই দরজার কাছে দাঁড়িয়ে রইলাম। ভয়ে ছিটকিনি না দিয়ে কোনো মতে দরজা ভেজিয়ে বাকি স্নানটুকু সেরে বেরোলো রামদুলাল। মানুষ ভয় পেলে কি রকম হয়ে যায় তা আজ দেখলাম। প্রথম দিন রামদুলালকে কত ব্যক্তিত্ববান পুরুষ বলে মনে হয়েছিল, কিন্তু যা ধরা ছোঁয়া যায় না, এমন অপ্রাকৃত ঘটনার সম্মুখীন হয়ে সে ব্যক্তিত্ব কখন বাতাসে উড়ে গিয়েছে? বৈঠকখানায় বসে রামদুলাল বলল, এসেই ব্যবসার অবস্থা খারাপ যাচ্ছে, বাজারে অনেক দিনা এক বিঘা মারোয়ারিকে প্রায় 70,000 টাকার মাল সাপ্লাই করেছিলাম, তার দরুন বিল সে কিছুতেই দিচ্ছে না, কেবল আজকাল এসব বলে বেরোচ্ছে। মারোয়ারির সঙ্গে কি আমরা পারি বলুন? আমারই ভুল হয়েছিল ওখানে মাল দেওয়া, কি করব, লোভে পড়ে গেলাম। এখন যদি বিল আদায় না হয় তাহলে আমার ব্যবসা ডুববে, নালিশ করে টাকা আদায় করতে করতে আর ব্যবসা থাকবে না। এদিকে এই চিন্তা, এত টাকা দিয়ে বাড়ি যদি বা কিনলাম, এখন তাতে বাস করতে পারছি না, আমাকে আত্মহত্যা করতে হবে ঠাকুরমশাই। বললাম, আরে দাঁড়াও, এত ব্যস্ত হলে চলবে কেন? ব্যবসায় লাভ ক্ষতি জোয়ার ভাটা এসব তো থাকবেই, ভেঙে পড়ার তো কিছু নেই। আর এবারের কথা বলি, আমার মনে হয় তোমাদের ভয়ের কিছু নেই।
ভয়ের কিছু নেই?
মনে হয় না, ভেবে দেখো, যে আত্মাই এমন করুক না কেন, তার যদি তোমাদের ক্ষতি করবার ইচ্ছে থাকতো তাহলে সে তো অনায়াসেই করতে পারত, এতদিন চুপ করে আছে কেন? রামদুলাল বলল,
তাহলে ওই কান্নার শব্দ?
বললাম, হয়তো সেটা আমাদের মনোযোগ আকর্ষণ করবার জন্য, সে হয়তো কিছু বলতে চায়।
তাহলে এখন আমি কি করব?
তুমি কিছুই করবে না, আমি আরো কয়েকদিন থাকবো, দেখি কি হয়। যা করবার আমিই করব। সচিদুলাল এসে রান্নাঘরের মেঝেতে ছবিটা দেখল। তবে সে বাপের চেয়ে বেশি সাহসী, ভয় পেলেও মুখে কিছুই বলল না। রাত্রিরে আমি সাবধানের মার নেই বলে বড় এক ঘুটি জল নিয়ে বাড়ির চারিটিকে ছিটিয়ে সাধুর দেওয়া সেই মন্ত্রে গন্ডি দিয়ে রাখি। সেদিন রাত্রিটা কারোরই ভালো ঘুম হল না। পরদিন সকালে উঠে আমি আর দুলাল গিয়ে দেখি স্নানঘরের মেঝেতে ছবিটা আরো স্পষ্ট হয়ে উঠেছে। এদিক ওদিক দু একটা রেখা বেড়ে গিয়ে এখন বেশ স্পষ্ট বোঝা যাচ্ছে মুখখানা। সমস্ত মুখে একটা যন্ত্রণার চিহ্ন আঁকা, মুখ নাক চোখ যেখানে যা থাকার কথা ঠিক যেন সেখানে নেই। সমস্ত ছবিটাকে যেন টুকরো করে ভেঙে সামান্য অদল বদল করে বসিয়ে দিয়েছে, ফলে একটা অমানসিক কষ্টের চিত্র ফুটে উঠেছে। আমি এগিয়ে ভেতরে গিয়ে পা দিয়ে ঘষে ছবিটা মুছে ফেলবার চেষ্টা করলাম, কিছু মাত্র উঠল না। অথচ সাদা পাথরে কালো রঙের কিছু দিয়ে আঁকা জিনিসটা, তবে উঠছে না কেন? মনে হচ্ছে যেন ছবিটা পাথরের ভেতরে রয়েছে, বাইরে থেকে ঘষে তোলা যাবে না। এরপর থেকে প্রত্যেক দিন ছবিটা একটু করে স্পষ্ট হয়ে উঠতে লাগলো। এখন বেশ বোঝা যায় একজন অল্প বয়সী মেয়ের ছবি, বেশ মিষ্টি দেখতে, কিন্তু কে যেন তাকে খুব অত্যাচার করেছে। ব্যথায় কষ্টে তার মুখ বিভৎস হয়ে আছে। সত্যি রামদুলালের আর দোষ কি? আমারই গ্যাস ছমছম করতে লাগলো, বেশ গরম পড়েছে। একদিন সন্ধ্যাবেলা আর সহ্য করতে না পেরে রামদুলালকে ডেকে বললাম, ওহে তোমার কানাইকে বলো তো একটু স্নানের জল দিতে, বড্ড গরম আজ, স্নান করে ফেলি। আপনি জল তো তোলাই আছে, আপনি চলে যান না, ঠান্ডা জল, আরাম করে গায়ে জল ঢালছি। পায়ের কাছে মেঝেতে সেই ছবিটা। এই তিন চার দিনে ছবিটা আমাদের অনেকখানি গা সওয়া হয়ে গিয়েছে, না তাকিয়ে স্নান করে চলেছি। হঠাৎ আমার গা শিউরে উঠল, সেই কান্নার শব্দটা এবার খুব কাছে, যেন এখানেই, এই ঘরেই কেউ কাঁদছে। স্নান ঘরে আমি একা, অন্ধকার ঘনিয়ে এসেছে। পায়ের কাছে পাথরে সেই মূর্তি আর বাতাসে করুণ কান্নার আওয়াজ, গুমড়ে গুমড়ে কে যেন কাঁদছে কোথায়, তরুণী মেয়ের গলা। বাইরে দরজা ধাক্কা দিচ্ছে রামদুলাল। ঠাকুর মশাই ঠিক আছেন তো আপনি? বললাম ঠিক আছি, ভয় নেই, তুমি ঘরে গিয়ে বসো, আমি আসছি। আওয়াজটা এ ঘরেই হচ্ছে বটে, যেন আমার পায়ের তলা থেকে আসছে। আমার মাথায় তখন একটা বুদ্ধি এসেছে, কি করতে হবে ভেবে ফেলেছি। আমি স্নান সেরে বেরোবার আগেই কান্নার আওয়াজ থেমে গেল। ঘরে এসে রামদুলালকে বললাম, আচ্ছা যখন এই বাড়িটা কেনো তখন মালিকরা তোমাকে এ ব্যাপারে কিছু বলেনি? বাড়িতে এরকম কান্নার আওয়াজ শোনা যায় বা এরকম কোনো কিছু? না, তাহলে তো বাড়ি আমি কিনতাম না। তা বটে। আচ্ছা তোমার বিশ্বাসী চাকর কজন আছে কলকাতার বাড়িতে? রামদুলাল ভেবে বলল, জনা দুই। তারা গোপন খবর চেপে রাখতে পারবে? তা পারবে, প্রাণ গেলেও তারা আমাকে বিপদে ফেলবে না। আর কানাই? কানাইও বিশ্বাসী। বললাম, কাল শচীকে কলকাতায় পাঠিয়ে সেই চাকর দুজনকে এখানে আনাও, কাজ আছে। এর পরের ঘটনা সংক্ষিপ্ত। পরের দিন শচী গিয়ে বাড়ি থেকে দুজন বলিষ্ঠ চাকরকে নিয়ে এলো, তাদের নিয়ে স্নান ঘরে গেলাম। রামদুলাল চুপ করে থাকতে জানে, এতক্ষণ কিছু জিজ্ঞাসা করেনি। এবার বলল, কি হবে ঠাকুর মশাই? এখনই দেখতে পাবে, এ বাড়িতে শাবল আর কোদাল আছে কি? তো আছে, আনতে বলো। তিনজন চাকর শাবলের চার দিয়ে মেঝের কয়েকখানা পাথরের টালি তুলে ফেলতে তলার সুরকি আর মাটির সলিং বেরিয়ে পড়ল। বললাম, মাটি খোঁড়ো। হাত চারেক মাটি খোঁড়া হতে একজন চাকর হঠাৎ অস্পষ্ট আর্তনাদ করে হাতের কোদাল ফেলে দিয়ে কাঁপতে লাগল। রামদুলাল গর্তের মধ্যে উঁকি দিয়ে ভীত গলায় বলল, ঠাকুর মশাই কি ব্যাপার? বললাম কঙ্কাল তো কোথা থেকে এলো? পরে বলছি, আগে ওটা তুলতে বলো। আজ তো তোলা গেল না, তুলতে যেতেই হাড়গুলো খুশে আলাদা হয়ে যেতে লাগলো। কিছুক্ষণ বাদে মেঝেতে একটা হাড়ের স্তূপ হয়ে গেল। এতক্ষণ বাদে কিশোরী বলল, তারপর? তারপর আর কি, সেই হাড় বস্তায় করে এনে গঙ্গায় ফেলে দেবার পর ও বাড়িতে আর কোনোদিন কান্নার আওয়াজ শোনা যায়নি। রামদুলাল আমাকে জিজ্ঞাসা করেছিল,
কার কঙ্কাল ঠাকুরমশাই?
বললাম, এতদিন পরে তার বলা সম্ভব নয়, এদেরই পূর্বপুরুষদের মধ্যে কারো কাণ্ড আর কি। সেকালে জমিদাররা কিরকম অত্যাচারী হতো জানোই তো, কাকে মেরে পুঁতে ফেলেছিল বলা কঠিন। বাড়ির বউ হতে পারে, আবার গায়ের মেয়েও হতে পারে। যাই হোক, তার আত্মা সদ্গতির জন্য কেঁদে আমাদের দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করত। গঙ্গায় ফেলে দেয়, মুক্তি পেয়ে গেল। আর হ্যাঁ, এ বাড়ি যারা তোমাকে বিক্রি করেছিল তাদের উপরে রাগ করো না, তারা খুব সম্ভবত কিছুই জানে না। পূর্বপুরুষ যে অন্যায়টা করেছিল সে গোপনেই করেছে, সাক্ষী দাঁড় করিয়ে রেখে কেউ খুন করে না। রামদুলাল বলল,
ওরা কান্না শুনতে পেত নিশ্চয়ই, অথচ আমাকে বলিনি, সেটা তো একটা অপরাধ ঠাকুরমশাই।
বললাম, ওরা কান্না শুনতে পেত কিনা সে বিষয়ে আমার সন্দেহ আছে।
কেন বলুন তো?
যাদের পূর্বপুরুষদের হাতে মেয়েটি মারা গিয়েছিল তাদের হাতে মেয়েটির আত্মা হয়তো মুক্তি পেতে চায়নি, তাই বাড়ি বিক্রি হবার পর তোমার কাছেই মুক্তি চেয়েছে। যাও, এ বাড়িতে আর ভয় হল না, বরং একটি আত্মা সদ্গতির অভাবে কষ্ট পাচ্ছিল, তার আশীর্বাদ পেলে। রামদুলাল আমাকে আদর করে বাড়ি পৌঁছে দিয়ে 500 টাকা দিয়ে প্রণাম করল। আমি আপত্তি করেছিলাম, বাধা দিয়ে সে বলল,
আপনি বুদ্ধি না দিলে আমরা কি মেঝে করতে যেতাম?
এর দিন দশেক পরে রামদুলালকে আবার একবার দেখেছিলাম। আমার বাড়িতে এসেছিল দুই ছেলেকে নিয়ে, মুখে হাসি। বললাম,
কি হে, কি খবর তোমার? আগে আত্মার আশীর্বাদ সত্যিই রয়েছে।
কিরকম? রামদুলাল খুশির হাসি হেসে বলল,
মারোয়ারি বেটা গতকাল বিল পেমেন্ট করেছে।
তারানাথ গল্প থামাল। রাত বেড়ে চলেছে। রামদুলালের 70,000 টাকা হলো বটে, কিন্তু আমাদের কাল আবারও অফিস যেতে হবে। বিদায় নিয়ে বেরিয়ে বাড়ি মুখে রওনা হলাম।
বন্ধুরা, চলছে এয়ারটেল প্রেজেন্স কুয়াশা, আর এতক্ষণ শুনলেন লেখক তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প তারানাথ তান্ত্রিকের গল্প। অনেকে হয়তো ভাবছেন যে একই নাম প্রতিবার প্রায় সময় প্রায় সপ্তাহে শুনছি কেন, আসলে তারানাথ তান্ত্রিক হচ্ছে একটি চরিত্র, এবং সেই চরিত্র অনুযায়ী তিনি প্রচুর গল্প লিখে গেছেন। আর এতক্ষণ গল্প পড়ে শোনালো সেতু, আর আমার সঙ্গে আছে অনেক বন্ধু। আর একটু পরে আমরা চলে যাবো 12:00 খবর শুনতে, তারপর আবারও ফিরে আসবো আমাদের নতুন গল্প নিয়ে, অর্থাৎ কুয়াশার মূল কাহিনী নিয়ে। আর আমার সঙ্গে আছে ফারিসা, লিখেছে, আপু আমি আপনার রেগুলার লিসনার, আমি আপনাকে প্রায় SMS করি, বাট আপনি আমার একটা SMS পড়েন। আমি যখনই পাই আমি তখনই কিন্তু পড়ে দিই ফারিসা, আমি এর আগে কখনো তোমার SMS পাইনি, তাই হয়তো পড়া হয়নি। নরসিন্দী থেকে লিখেছে নাজিফা আক্তার, লিখেছে, আই লাভ কুয়াশা অ্যান্ড আই লাভ ইউ আপু। আর আমি তোমার অ্যান্ড রেহান ভাইয়ের বিরাট ভক্ত, বিকেলে ক্লাস থেকে থাকে তাই রেহান ভাইয়াকে শুনতে পাই না, আই মিস হিম সো মাচ। ঠিক আছে, আমি বলে দেবো রেহানকে। মুক্তার লিখেছে মিরপুর গাবতলি বাগবাড়ি থেকে, আপু আমি কুয়াশার পার্মানেন্ট লিসনার, এয়ারটেল অ্যান্ড কুয়াশা অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ। আর এটা কে লিখেছে, আরজি শারমিন, হাই আপু, চিটাগং থেকে আমি সবুজ, আপু আপনি যদি বলেন আপনাকে একটা কুইজ বলবো, কিন্তু 12:00 পর। ঠিক আছে, আমি অপেক্ষা থাকলাম। আর ফারহানা চিটাগং থেকে লিখেছে, শারমিন আপু খুব মন দিয়ে শুনছি কুয়াশা। আর হৃদয় খান লিখেছে কোনাপাড়া থেকে, আপু আপনি কেমন আছেন, আমার মনটা ভালো না। ওকে, আমাদের সঙ্গে থাকো, আশা করছি তোমার মন ভালো হয়ে যাবে অনুষ্ঠান শুনতে শুনতে। তুমি কেমন আছো শারমিনা? পুলিশ এসেছে মামুন নশিদি থেকে। আমি ভালো আছি মামুন। তো ঠিক আছে, আমরা চলে যাব এখন রাত 12টার খবর শুনে, তারপর আবারও ফিরে আসছি কুয়াশার মূল কাহিনী নিয়ে। আর আমাকে লিখবার ঠিকানা জানিয়ে দিচ্ছি, যে কোনো মোবাইল থেকে 2221 এই নম্বরে আমাকে লিখতে হবে। আর আপনি আছেন নিরাপদ প্রেজেন্স কুয়াশায়। আপনি আছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশার সাথে, আছি শারমিনা শুনছেন এবিসি রেডিও FM 89.2। একটু পরে শুরু হতে যাচ্ছে আমাদের কুয়াশার এয়ারটেল প্রেজেন্স কুয়াশার মূল কাহিনী, কিন্তু তার আগে জানিয়ে দেবো এয়ারটেল নিয়ে এলো সবার সাথে আজীবন এক পয়সা সেকেন্ড রেটে কথা বলার দারুণ এক অফার। শুধু দিন বা রাত নয়, মাস বা বছর নয়, একবার 130 টাকা রিচার্জ করলে সারা জীবন সবসময় এক পয়সা সেকেন্ড রেট এনজয় করা যাবে। 7, 10 নাকি 30 দিন, এ নিয়ে নেই কোনো কনফিউশন, কারণ এয়ারটেল এক পয়সা সেকেন্ড রেটের মেয়াদ থাকবে আজীবন। আরো জানতে, আরো ফ্রি জানতে ডায়াল করুন 1212। আর আজকে আমাদের গল্পটি যিনি লিখেছেন তার নাম হচ্ছে জোসা। আর এখন শুনব আমাদের আজকের কুয়াশার মূল কাহিনীর প্রথম পর্ব। গল্পের নাম এখন বলছি না, একদম শেষে জানিয়ে দেবো। মূল পর্ব শুনে একটা ছোট বিরতি নিয়ে আবারও ফিরে আসছি, সঙ্গেই থাকবেন। আর আমাকে লিখতে থাকুন যত খুশি, যে কোনো মোবাইল থেকে 2221 এই নাম্বার, এয়ারটেল প্রেজেন্স কুয়াশায়, সাথে আছি শারমিন, সঙ্গেই থাকবেন। সে রাতে হঠাৎ করেই ঘুম ভাঙল ঈশিতার। ঘটনার পর থেকে প্রায় প্রতিদিনের মতো আজকে ওই গভীর রাতে তার ঘুম ভাঙল। কয়েকদিন হলো তারা এখানে এই জেলা শহরে এসেছে, নামেই জেলা শহর। আসলে এটা প্রত্যন্ত এক গ্রামই মনে হয়। তুষারের চাকরির সুবাদে তাদের এখানে আসা, আর এখানে এসেই তাদের জীবনে ঘটে যায় সব থেকে দুঃখজনক এক ঘটনা, আর সেই ঘটনা পাল্টে দেয় তাদের জীবনকে। এই পরিবর্তিত জীবনে তাদের স্বাভাবিক ভালো লাগা, মন্দ লাগা, হাসি, আনন্দ সব যেন উবে গেছে ধোঁয়ার মতো, কুয়াশার মতো। তবু জীবন যেহেতু থেমে থাকা নয়, তাই তুষার আর ঈশিতার জীবনও থেমে নেই, চলছে। যেমনটা চালানো যায় ঠিক তেমন করে, না হলেও অন্য কোনোভাবে। ঘটনাটা ঘটার পর থেকেই ঈশিতা কেমন যেন অস্বাভাবিক আচরণ করে যাচ্ছে একের পর এক। তুষার অনেক ধৈর্যশীল, নিয়ন্ত্রণ করতে চাচ্ছে ভাগ্যের খেলা, কিন্তু কোনোভাবেই ঈশিতা স্বাভাবিক হতে পারছে না। প্রতিদিন রাতেই ঘুম থেকে উঠে যাচ্ছে আর ঘটাচ্ছে একের পর এক অস্বাভাবিক আর রোমহর্ষক ঘটনা। ঈশিতা কি জানে কেন সে এমন করছে? জানে না হয়তো, আর তাই প্রতি রাতের মতো আজকে উঠে গেছে ঘুম থেকে। ঘুম ভেঙে যাওয়ার পর প্রথমে সে কিছুই চিন্তা করতে পারল না। কয়েক মুহূর্ত লাগলো তার বুঝে উঠতে। এখন রাত কয়টা বাজে সে জানে না। বিছানার পাশে রাখা মোবাইল ফোনকে হাতিয়ে খুঁজে পেল না, কিন্তু সে অস্থির হয়ে উঠল। বিছানা ছেড়ে নেমে গিয়ে লাইটের সুইচ চাপতে গেল, কিন্তু লাইট জ্বলল না। ঈশিতার টেনশন বেড়ে গেল, বাড়ল সন্দেহ।
মোবাইল পাচ্ছি না কেন? সুইচ কাজ করছে না কেন? কারেন্ট চলে গেল নাকি? এত রাতে তো কারেন্ট যাবার কথা না, তাহলে কি হলো? হ্যাঁ, ঘুমের মধ্যে ওই স্বপ্নটা বা কেন দেখলাম? এত ভয় ভয় লাগছে কেন এখন? আচ্ছা, লাইটটা তো জ্বালানো ছিল, তাই না? এটা বন্ধ করলো কে? না, তুষার। হাই তুষার, তুষার কেন ঘুমাচ্ছ? ওঠো না, লাইট জ্বলছে না কেন? হ্যাঁ, হাই তুষার।
ঈশিতা ঘুমাও তো, সকালে আবার উঠতে হবে।
সকালে তো উঠবই, কিন্তু এখন ওঠো, আমার কিন্তু ভয় লাগছে। আরে উঠো না, কটা বাজে বলো তো? কটা বাজে এখন?
কটা বা বাজবে? ঘুমাও না প্লিজ।
তুমি ঘুমাও, ঘুম কাপড়ে কোথাকার? মেইন সুইচটা কোথায়? ডাইনিং এর ওখানে, যাই দেখি কোনো সমস্যা হলো না তো। তুষার উঠছো তুমি না তো? তাহলে দরজা? হ্যাঁ, আমি কি ভুল শুনলাম নাকি? তুই নিশ্চয়ই বাতাসে লেগে গেছে। হ্যাঁ, বাতাসে। ভালো নয় শুনেছি, আবার যদি চোর তোর রাতের বেলায় ঢুকে পড়ে কি করবো এখন? ভূমি মন্ত্রণালয়ে কাজ করো, যেখানে কাজ করো, ঢাকার বাইরে যাবে না। কে শোনে কার কথা? চলে এলেই অজপার গায়ে তামা টানলে ভালো হতো। যাক গে, গেট তো লাগিয়ে দিলাম, যাই এবার একটা ঘুম দিই। হ্যাঁ, আমি তো গেট লাগালাম, আবার খুলে গেল কি করে? নাকি আমার মনের ভুল? ঠিক আছে, আমি আবার লাগাতে পারি, এবার আর খুলবে না। যাই, এবার যাই।
আবার কি হলো? ঈশিতা মনে হয় ঘুমোতে দেবে না।
ঈশিতা, ঈশিতা কি হলো?
ঈশিতা কোথায় গেল?
ঈশিতা, ঈশিতা
না, কোনো সারা শব্দ তো পাচ্ছি না। বাথরুমে গেল না কি? দেখি,
পানির কলটাও ঠিক মতো লাগাতে পারে না কেউ।
একটু আগেই তো ডাকলো, এখন আবার শ্বাস শব্দ নেই কেন? কই গেল? সে কি মেইন গেট খোলা কেন?
কি হয়েছে? আরে আরে, এখানে এভাবে শুয়ে আছো কেন?
সে কি অজ্ঞান হয়ে গেছে?
কি হচ্ছে বলো ঈশিতা?
আহা, কেন যে আগে উঠিনি? কি হলো মেয়েটার? এখন আমি কি করবো? কাকে ফোন দেবো, কাকে ফোন দেবো? হাসপাতালে তো অনেক দূরে, এত রাতে কো ডাক্তারকে কলটা কি ঠিক হবে?
ঠিক দেখির কিছু নেই, দেখি যা। মোবাইলটাও তো আনিনি না, আগে ঈশ্বরকে ঘরে নিয়ে যাই, তারপরে তারপরে ডাক্তারকে কল করা যাবে।
ঈশ্বরকে কোলে তুলে নেয় তুষার, নিয়ে আসে তাদের শোবার ঘরে। তুষার জানে না কেন ঈশ্বর এমন আচরণ করছে। ঘটনাটা ঘটার পর থেকেই ঈশিতা এমন করছে। তুষার যেন খারাপ লেগেছিল, মনে হয়েছিল পৃথিবীতে সে নিঃস্ব হয়ে গেল। কিন্তু সেই শোক কাটিয়ে উঠতেও তার খুব একটা সময় লাগেনি, কেননা তুষার খুব বাস্তববাদী। যাই হোক না কেন, জীবন তো আর থেমে থাকবে না। এই থেমে না থাকার বিষয়টাই তুষারকে ঘটনার পর স্বাভাবিক করে তুলেছে। না হলে তুষারও হয়তো ইশিতার মতোই আচরণ করত, অথবা ঘটনার সাথে তুষারের তেমন যোগ নেই বলেই হয়তো সে আসলে স্বাভাবিক থাকতে পারছে। যদি ইশিতার জায়গায় সে থাকতো আর এমন এক অদ্ভুত ঘটনা ঘটত, তাহলে তুষারও হয়তো ইশিতার মতোই আচরণ করত। যাই হোক, এসব ভাবতে ভাবতে ইশিতাকে বিছানায় শুইয়ে দেয় তুষার। তার তো ফোন বের করে। এর আগে যে ডাক্তারের কাছে ইশিতাকে নিয়ে গিয়েছিল সেই ডাক্তারের নাম মোজাম্মেল। ডাক্তার মোজাম্মেল বেশ মনোযোগী মানুষ, রোগীদের তিনি খুব যত্নের সাথে পরিচর্যা করেন বলেই মনে হয়েছে তুষারে। তাই এত রাতে ইশিতার এই অবস্থায় সে শুধু ডাক্তার সাহেবকে মনে করতে পারল। তুষার ডাক্তার মোজাম্মেলের সাথে কথা বলার জন্য ফোনে নাম্বার খুঁজতে থাকে।
ইশিতা, ইশিতা না, ও তো একদম অচেতন। এখন কি করি? কল করি ডক্টর মোজাম্মেল। এতো পেয়েছি। না, ফোন ধরছে না কেন?
আবার ডাক করি।
হ্যালো, 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 ডক্টর ডক্টর মোজাম্মেল বলছেন?
বলছি।
আমি তুষার, চিনতে পেরেছেন? ওই যে সেদিন আপনার চেম্বারে এসেছিলাম, সিজোফ্রেনিয়া রোগী, বাচ্চা, পানি, আজবাজব ঘটনা, মনে আছে আপনার?
হ্যাঁ মনে আছে। রোগীর নাম ইশিতা,
রাইট? হ্যাঁ, রাইট। এত রাত আপনাকে ঘুম ভাঙানোর জন্য আমি দুঃখিত, কিন্তু আমার কিছুই করার নেই ডাক্তার সাহেব। ঘুম থেকে উঠে দেখি ইশিতা, মানে আমার স্ত্রী, অজ্ঞান হয়ে পড়ে আছে গেটের কাছে। এখন কি করবো বুঝতে পারছি না।
শ্বাস প্রশ্বাস ঠিক আছে না?
হ্যাঁ হ্যাঁ, শ্বাস প্রশ্বাস ঠিক আছে।
তাহলে চিন্তা করবেন না, সে ঘুমিয়ে গেছে। আপনি বরং একটা কাজ করুন, এত রাতে তো আর আমি আসতে পারছি না, উনি ঘুমাক, আর আপনি পাশেই থাকুন, লাইট জ্বালিয়ে রাখবেন, কেমন? জ্বর এসেছে কিনা দেখেছেন?
না না, দেখেছি, সব ঠিক আছে। শরীরের তাপমাত্রা খুব একটা বাড়েনি।
তারপরও আপনি পাশেই থাকুন, আর হালকা পানিতে এক টুকরা সাদা কাপড় ভিজিয়ে মাথায় একটু পট্টি দিন। সকালে আমি এসে ব্যাপারটা দেখছি। তবে কোনোভাবে ওনার পাশ থেকে এক মুহূর্তের জন্যেও দূরে কোথাও যাবেন না, কেমন?
ঠিক আছে ডাক্তার সাহেব, আমি আছি ওর পাশে। ঠিক আছে, এবার তাহলে বাকি রাতটা এসে তার পাশে কাটিয়ে দিই। কি যে হয়েছে মেয়েটার, গত তিনটা মাস ধরে এই চলছে। না, এবার এই বাড়িতে একটা কাজের মেয়ে আনতেই হবে। গ্রাম থেকে আনতে পারলে ভালো, তাতে বিশেষ যোগ্যতা থাকবে আর মেয়েটারও একটা গতি হবে। সারাদিন তো এই বাড়িতে একলা একলাই থাকে। ও হ্যাঁ, যাই বাড়িতে করে পানি আর জল ফুটে নিয়ে আসি। লাইটটার সুইচটা এই তো। কিন্তু এতক্ষণ বসে বসে যে কি করবো, গান শুনলে কেমন হয়? এবার একটু ঘুমিয়ে নি, সকাল তো হয়ে গেছে, ডাক্তার সাহেব আসবেন। যাক, ততক্ষণ ইশিতাও ঘুমাক।
পরের দিন তুষারের ঘুম ভাঙে একটু দেরিতে। উঠে সে দেখে বিছানে ইশিতা নেই। এক মুহূর্ত ভাবার পর তুষার মনে করতে পারে গত রাতের ঘটনা। তার মনে হয় ডাক্তার মোজাম্মেলের সাথে কথা বলার কথা। আজকে সকালেই তো তার আসবার কথা ছিল, আর ডাক্তার তো তাকে ঘুমোতে বলেনি, আর সে কিনা ঘুমিয়ে পড়েছিল। ইশিতাকে খুঁজতে থাকে তুষার, বিছানা ছেড়ে উঠে ঘরের এখানে সেখানে সে ইশিতাকে খুঁজে। একবার ঘড়িতে সময় দেখে, ডাক্তার সাহেব এসেছিল কিনা আন্দাজ করে।
ইশিতা, ইশিতা,
এত ডাকাডাকি করো কেন?
যাও ফ্রেশ হয়ে নাও, আমি নাস্তা দিচ্ছি।
ডক্টর মোজাম্মেলের আসার কথা ছিল, উনি এসেছিলেন?
কেন, এত সাত সকাল বেলা আবার ডাক্তার কেন?
তাহলে কি গত রাতের কোনো কিছুই তার মনে নেই? মনে অবশ্য থাকার কথা নয়, ও তো অজ্ঞানী হয়েছিল, রাতে ওকে নিয়ে এত কিছু হয়ে গেছে সেটা তো আর ও জানে না।
হ্যাঁ, কিছু বললে নাকি?
না না, কিছু বলিনি তো। ও হ্যাঁ, ডাক্তার আসার কথা ছিল, ওনার সাথে আমার কিছু কাজ আছে তো তাই বলছিলাম আর কি।
ডাক্তারের সাথে তোমার কি কাজ?
না এমনিতেই, খুব জরুরি কিছু না। তুমি নাস্তা রেডি করো, আমি ফ্রেশ হয়ে আসি, অফিসে প্রচুর কাজ জমে আছে, যাই। আচ্ছা আবার তোয়ালেটা কোথায়?
এই নাও তোয়ালে, আর তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো।
যাচ্ছি।
নাস্তা করে অফিসে চলে যায় আর ঈশিতা বাড়িতেই থাকে। অনেক কিছুই ভাবতে থাকে তুষার, তার ভাবনার কোনো কূল কিনারা সে করতে পারে না। অফিসে প্রচুর কাজ, ফাইলের স্তূপ তার টেবিলে, কিন্তু কোনো কিছুতেই তার মন নেই, কিছুই করতে তার ভালো লাগছে না। কি করবে কি করবে ভেবে পাচ্ছে না তুষার, অসহায়ের মতো পাইচারি করতে লাগলো সে। সেই ঘটনার পর থেকে ঈশিতার এমন আচরণের হিসাব করতে থাকে, কেন এমন হলো, সেই ঘটনার সত্য সেও কম পায়নি। তাহলে ঘটনাটা ঘটার সময় ঈশিতা সেখানে ছিল, তাহলে কি ঈশিতা নিজের হাতে? এসব ভাবতে ভাবতে আর কিছুই চিন্তা করতে পারে না তুষার, ভাবে নিজের সন্তানকে কি কেউ এভাবে খুন করতে পারে? পারে, তা সে ডিসকভারি চ্যানেল এসে দেখেছে, বাবা বাঘ তার বাচ্চাকে খেয়ে ফেলে। তাহলে এসব চিন্তা করতে করতে তুষারের ফোন বেজে ওঠে, ডাক্তার মোজাম্মেল তুষারকে ফোন দেয়। তুষারের ফোন বেজে ওঠায় সে ফোনটা রিসিভ করে।
হ্যালো ডক্টর সাহেব, বলুন কি খবর, সকালে তো এলেন না।
তুষার সাহেব, আমি গিয়েছিলাম তো, কিন্তু আপনি নাকি বাড়িতে নেই, আর কয়েকদিন ধরেই নাকি আপনি উল্টাপাল্টা সব কাজ করছেন, আপনার নাকি মাথা ঠিক নেই?
কি বলেন এসব, আমার মাথা ঠিক নেই, আমি বাড়িতেও নেই, আজব। অথচ আমি বাড়ি থেকে এই মাত্র অফিস এলাম, আপনাকে এসব কে বললো?
আপনার স্ত্রী বললো। আপনি অত রাতে ফোন দেওয়ায় আমি সকালে উঠেই আপনার বাড়ির দিকে যাই, কলিং বেল চাপিয়ে আর দরজা খুলে বাইরে বেরিয়ে আসে আপনার স্ত্রী। আমি তো তাকে চিনি, তারও আমাকে চেনার কথা, কিন্তু সে আমাকে চিনতে পারলো না, অবাক কাণ্ড। আমি বললাম আপনাকে একটু ডেকে দিতে, সে বললো আপনি নাকি বাড়িতে নেই।
তারপর?
তারপর আর কি, আপনার মাথা ঠিক নাই এসব বললো আর কি।
কিছু বুঝতে পারছি না, আপনি যদি কিছু মনে না করেন আমি কি আপনার ওখানে একবার আসতে পারি, সামনাসামনি কথা বলতে চাই, খুব জরুরি।
ঠিক আছে, আসেন সন্ধ্যার দিকে আসেন।
ওকে ঠিক আছে, সন্ধ্যার দিকে আপনার চেম্বারে চলে আসবো, ভালো থাকবেন। যে হয়েছে সেটা ঠিক বুঝতে পারছি না, বড় ধরনের কোনো অসুখ করলো না তো? এই সলমান, চা দাও। সারাদিন বাড়িতে একা একা থাকে, আজকে একজনকে ঠিক করতে হবে যে সারাদিন ওর সাথে বাড়িতে থাকবে। আচ্ছা সলমান, তোমার গ্রামের বাড়ি কোথায়?
স্যার কাপাসিয়া, নলগাঁও।
আই শোনো, আমার বাড়িতে সবসময় থাকার জন্য একটা মেয়ে লাগবে, বাড়ির সব কাজকর্ম করবে, আর তোমার ম্যাডামের সাথে সাথে থাকবে, কি আনতে পারবে না?
খুব পারবো স্যার, একটা মেয়ে আমার সন্ধানে আছে স্যার, খুব ভালো মেয়ে, আমাদের প্রতিবেশী আর কি।
কি নাম, বয়স কত?
নাম হইলো রাহেলা, বয়স 18 বা 20, একবার বিয়া হয়েছিল, কোনো ছেলে পেলে নাই, স্বামী চলে গেছে।
তাহলে মেয়েটাকে নিয়ে আসো, থাকবে খাবে আর মাসে মাসে বেতনও পাবে, এটা নিয়ে তুমি আর কোনো চিন্তা করো না, কালকে ওকে আনার ব্যবস্থা করো, ঠিক আছে?
জি স্যার, আপনি কোনো চিন্তা করেন না।
তাহলে তুমিও যাও, আমি হাতের কাজগুলো ঠিক করে ফেলি।
সোলেমান চলে যায়। তুষার অফিসের কাজে মনোযোগ দেবার চেষ্টা করে, একটু হলেও তো কাজ করতে হবে নাকি। কাজ করতে করতে তুষারের ভাবনায় চলে আসে ঈশিতা। সে ভাবে না জানি এখন কি করছে ঈশিতা। সে ফাইলপত্র গোছাতে গোছাতে বড় স্যারের টেলিফোন এলো। তুষার চেয়েছিল আজকে একটু তাড়াতাড়ি বাড়িতে যাবে, কিন্তু বড় স্যার আবার ডেকে পাঠালো কেন সেটাই ভাবছে। তারপর সে ঠিক করে ফেলে খুব জরুরি কিছু না হলে স্যারকে বলেই সে বাড়ি চলে যাবে। এদিকে বাড়িতে ঈশিতা একা একা। সে বাড়িতে বসে থাকে, হাতে ছোটখাটো কাজ করে। এদিকে সন্ধ্যা পেরিয়ে যায়। ঈশিতা টিভির সাউন্ড বন্ধ করে টিভি দেখতে থাকে। তারপর বাইরে বাড়ির সামনের গাছপালার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সেখানে একটা ছোট্ট পুকুর, তার পাশে বয়স্ক একটি হিজল গাছ। গাছটাকে থেকে মানুষের মতো মনে হয় ঈশিতা। ঠিক সেই সময় কলিং বেল বেজে ওঠে।
আজীবন বাঁচবে
একদিন দুদিন নয়, বেঁচে থাকো আজীবন, বেঁচে থাকো সোনামণি, বেঁচে থাকো চাঁদুমণি, বেঁচে থাকো বধুমণি,
বেঁচে থাকো বৈশাখী,
আজ নয় কাল নয়,
বেঁচে থাকো আজীবন,
বেঁচে থাকো বধুমণি, বেঁচে থাকো
সবার সাথে আজীবন এক পয়সা প্রতি সেকেন্ড, এবার তোমার ফোন বেঁচে থাকবে আজীবন। এয়ারটেল, দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক।
কাহিনী শুরুতে দেখেছি ঈশিতা নামের একটি মেয়ে রাতে হঠাৎ করে ঘুম ভেঙে জেগে ওঠে এবং অস্বাভাবিক আচরণ করতে শুরু করে ভয় পেতে থাকে। এবং ঘটনার আস্তে আস্তে ক্রমে ক্রমে আমরা জানতে পারলাম যে ঈশিতা এবং তুষার স্বামী স্ত্রী। তুষারের চাকরির সুবাদে ঢাকার বাইরে গেছে ঈশিতা এবং তুষার, যে জায়গাটাতে থাকে সেটাকে জেলা বললো, একেবারে গ্রাম অঞ্চলের মতো সেই জায়গা। কিন্তু আমরা প্রতি রাতেই ঈশিতা ভয় পায়, রাত জেগে উঠে অস্বাভাবিক কর্মকাণ্ড করতে থাকে। কেন ঈশিতা এসব করে এখন পর্যন্ত আমরা কিছু জানি না, কিন্তু আমরা একটা জিনিস কিছুটা আঁচ করতে পেরেছি যে তুষার এবং ঈশিতার জীবনে সেই ঢাকার বাইরে যে জায়গাটাতে তারা আছে, অর্থাৎ তুষারের যে জায়গাতে পোস্টিং হয়েছে, সেখানে গিয়ে একটা কোনো দুঃখজনক ঘটনা ঘটে গেছে বা রহস্যজনক কোনো ঘটনা ঘটে গেছে যে কারণে ঈশিতা এরকম আচরণ করছে। সেটা কি হয়েছে এখনো পর্যন্ত আমরা কিছু জানি না। যদিও আমরা একবার যে ডাক্তারকে ঈশিতাকে দেখানো হয়েছিল সেই ডাক্তারের সঙ্গে তুষারের যে কথোপকথন হয় সেটা থেকে আমরা বুঝতে পেরেছি যে জ্বর, পানি, বাচ্চা, পানির সঙ্গে বাচ্চার কি সম্পর্ক, ঈশিতার কি সম্পর্ক এখনো পর্যন্ত কিছুই বোঝা যাচ্ছে না। এই রহস্য ভেদ করবো আমরা একটু একটু করে, এর পরের পর্বে চলে যাবো এখন। কিন্তু যাবার আগে, না যাবার আগে আর কোনো কথা বলছি না, যাবার আগে জানিয়ে দিতে যাচ্ছি আপনারা আমাকে লিখতে পারেন যেখানে মোবাইল থেকে 2221। আজকের কুয়াশার পরের পর্ব শুনছি এখন, তারপর আবারও ফিরে আসছি, সঙ্গে থাকবেন।
কই রাত হলো, কে বলতো সন্ধে? সারাদিন বাড়িতে একা একা থাকো তো, তাই সন্ধ্যাকে অনেক রাত মনে হয়। তা বাইরে কোথাও যাবে?
না যাবো না, বাইরে আমার ভালো লাগে না।
আর বাড়িতে আমার একা একা ভালোই লাগে।
আচ্ছা ঈশিতা,
হুম বলো।
বিড়ালটাকে দেখছি না কেন?
কোন বিড়াল? ও আমাদের বিড়াল তো, ও কোথায় জানে গেছে, আমিও তো খুঁজে পাচ্ছি না। ও হয়তো এইদিক ওদিকে কোনো ঝোপঝাড়ে আছে, ইঁদুর টিঁদুর শিকারে হয়তো বের হয়েছে।
তাও হতে পারে। আচ্ছা তুমি তাহলে বের হবে না, তাহলে আমি বেরোবো। ভয় নেই, রুস্তম চলে এসেছে আর তাড়াতাড়ি ফিরছি, দাঁত করবো না বেশি।
আচ্ছা সাবধানে যেও, হ্যাঁ। ওই পুকুরের পাড়টা ভালো না, কোনো সমস্যা আছে মনে হয়।
আচ্ছা ঠিক আছে, সাবধানে যাব, দরজাটা লাগাও। আর শোনো, তোমার জন্য কিছু আনতে হবে। কি যেন হয়েছে, যাই ডাক্তার সাহেবের সাথে কথা বলে আসি। কিন্তু পুকুরের পার হয়ে যাওয়াটা কি ভালো হবে? কিন্তু ঈশিতার এই পুকুর নিয়ে হঠাৎ এত সন্দেহ কেন? অবশ্যই এখানে বেশ নীরব আর এত ঘন জঙ্গল, কিন্তু পুকুরে তো ভালোই পানি আছে, এসে মাছও আছে অনেক। মরে উঠলো এখানে, আবার শেয়াল টেয়াল থাকে নাকি? আজ রাতটায় অন্ধকারটাও অনেক বেশি। কে ওখানে?
কে? রুস্তম, রুস্তম নাকি?
স্যার আমি, স্যার দাঁড়াইছেন, আপনারা দেখে আমি আইলাম। এই জায়গাটা তো ভালো না, আপনি একলা আইলে ক্ষতি হইতে পারে, তাই আপনার পিছিয়ে পিছিয়ে চলে আইলাম আর কি।
ভালো করেছো, তাই বলে এইভাবে দাঁড়িয়ে থাকবে? কাছে আসলে কি আমি তোমাকে খেয়ে ফেলবো নাকি?
না স্যার, এইটা কেমন কথা?
আর জায়গাটা যে ভালো না, এই কথা তোমাকে কে বলছে?
কেউ কয় নাই স্যার, আমি জানি।
কিভাবে জানো বলো আমাকে? তুমি তাহলে এই পুকুর পাড় নিয়ে উল্টো পাল্টা কথা বলেছো ভাবি সাপকে, তাই না?
না স্যার, উল্টো পাল্টা কথা তো আমি কই নাই।
তাহলে ওইসব জানলো কি করে?
স্যার কথা সত্য, এই জায়গাটা ভালো না, এইখানে মেলা রকমের ঘটনা ঘটছে আমার চোখের সামনে, আমি সেইগুলো নিয়ে বলছি ভাবি সাপকে।
কি বলেছ, এইসব মেলা ঘটনাগুলো কি কি ছিল বলো আমাকে এবার।
আপনি বিশ্বাস করবেন না, আর যে বিশ্বাস করে না তার এইসব ঘটনা শোনানো ঠিক না।
কেন ঠিক না?
তা বিশ্বাস না করলে যে উল্টা পাল্টা কথা বলে আর পরে তারই ক্ষতি হয়।
আরে তুমি বলো, আমি বিশ্বাস করব, চিন্তা করো না, আর আমার কোনো সমস্যা হবে না, দেখে নিও।
স্যার ওই যে হিজল গাছটা দেখতেছেন, ওটা কিন্তু আসলে হিজল গাছ না।
হিজল গাছ না, তাহলে ওটা আবার কি গাছ? তাল গাছ নিশ্চয়ই নয় নাকি?
স্যার আপনি কিন্তু বলছেন যে বিশ্বাস করবেন, ওইটা আসলে হিজল গাছ না স্যার, ওইটা আসলে মানুষ খাওয়েন না গাছ। কি বিশ্বাস করলেন না? জানতাম আপনি বিশ্বাস করবেন না, আর তাই আমি কইতে চাই।
তাই বলে এমন আজগুবি কথা বলবে আর আমি বিশ্বাস করব?
স্যার বিশ্বাস করলে অনেক কিছু, না করলে কিছু না।
আবল তাবল বলা বন্ধ করো, যাও গেট পাহারা দাও, আমি আসছি। মানুষ খেক বৃক্ষ যত্নসব উদ্ভটন কাজে কথা।
ঠিক আছে স্যার, এখন বিশ্বাস করলেন না, কিন্তু যখন আসল ঘটনা ঘটবে তখন ঠিকই বিশ্বাস হবে। আর আফসোস করবেন, আর কপাল সাপড়ে কইবেন কেন যে বিশ্বাস করি নাই, রুস্তমের কথায় আগে থেকে বিশ্বাস রাখলে আমার এই ক্ষতিটা হইতো না।
তুমি কিছু বললে?
না স্যার কিছু বলি না, মন্ত্র বলি যেন গাছটার বিশ্বাস না করার ফলে আপনার কোনো ক্ষতি না।
আর এই সব আবল তাবল চিন্তা ভাবনা না করে যাও, নিজের কাজ করো।
স্যার বুঝবেন বুঝবেন, সময় হইলেই বুঝবেন। আর এই যে হিজল গাছ ভাই, আপনি আবার মাইন্ড করেন না, যার যা নিয়তি সেটা তো আর আপনি খণ্ডাইতে পারবেন না, যা হবা তা তো হবেই।
পুকুরের পাড় থেকে তুষার হাঁটা শুরু করে। লক্ষ্য মোজাম্মেল ডাক্তারের চেম্বার, সকালে ডাক্তার সাহেব ফোন করেছিলেন বলেই রক্ষা, না হলে তো তোষারে জানাই হতো না তুই সাংঘাতিক মিথ্যা কথা বলা শুরু করেছিস। সীতা কিন্তু ডাক্তার কিছু চিনতে পারিনি কেন? এই প্রশ্নটা মাথার ভেতর ঘুরছে তুষারে, কিন্তু এই প্রশ্নের কোনো উত্তর তার জানা নেই। আবার অসহায় লাগতে থাকে তার। ঈশিতাকে সে ভালোবাসে এটা ঠিক, কিন্তু সেই ঘটনার পর থেকে আর সেভাবে ভালোবাসতে পারছে না সে। কেমন যেন এক ধরনের সন্দেহ হচ্ছে ঈশিতাকে, আর একবার কারোর প্রতি সন্দেহ হওয়া শুরু হলে সারা জীবনের মতো তাকে বিশ্বাস করাটা খুব কঠিন। হয়তো কখনোই আর ঈশিতাকে বিশ্বাস করা সম্ভব হবে না। তবুও আবার কেমন যেন একটা মায়া হয় মেয়েটার প্রতি। ঈশিতার চোখ দুটো কেমন যেন মায়া মায়া আর করুণ। তুষারের মনে হয় ঘটনাটার আগে ঈশিতা অন্যরকম ছিল, আর এখন সেই পুকুর পাড়ের ঘটনার পর সে আরেক রকম হয়ে গেছে। এসব ভাবতে ভাবতে তুষার ডাক্তারের চেম্বারের কাছে চলে আসে। এসেই অবাক হয়, ডাক্তার মোজাম্মেলের চেম্বার তো বন্ধ, তাহলে এখন সে কি করবে? তুষারের মনে হয় যেভাবেই হোক ডাক্তারের সাথে দেখা করতেই হবে। সে সিদ্ধান্ত নিয়ে নেয় ডাক্তারের বাসায় যাবে। চেম্বার থেকে খুব একটা দূরে নয় ডক্টর মোজাম্মেলের বাসা। সে বাসার কাছে চলে আসে, তারপর কলিং বেল বাজায়। ডক্টর মোজাম্মেল দরজা খুলে দেয়।
বেশ রাত করে ফেললাম, তাই আপনার চেম্বার হয়ে বাড়িতে চলে এলাম।
হ্যাঁ আসুন আসুন, ভেতরে আসুন।
ডাক্তার সাহেব, আপনি তো জানেন ঈশিতার পরিস্থিতি। বাচ্চাটা মারা যাওয়ার পর থেকেই উল্টোপাল্টা আচরণ করছে।
আসলে এটা খুব একটা অস্বাভাবিক কিছু না, মেডিকেল টার্মে আমরা এটাকে বলি। আচ্ছা থাক, আপনাকে ভেঙেই বলি, ঈশিতার যে পরিস্থিতিতে আছে সেখানে শুধু তার আচরণেরই পরিবর্তন হবে না, সে আসলে এমন কিছু চিন্তা করতে পারে যা তার ক্ষতি ডেকে আনবে।
যেমন?
যেমন সে মনে করতে পারে বাচ্চাটাকে আসলে সে নিজেই মেরে ফেলেছে, আর এই অপরাধ প্রবণতা তাকে এমন কিছু করিয়ে ফেলতে পারে যা সে কিংবা আপনিও কখনোই চিন্তা করতে পারেননি।
আমাকে খুলে বলুন প্লিজ, কোনো সমস্যা নেই। তাছাড়া আমার তো সবই জানা দরকার, তাই না?
তা তো অবশ্যই। আপনাদের বাচ্চাটা মারা যাবার পিছনে হয়তো ঈশিতা মানে আপনার স্ত্রীর হয়তো কোনো হাত নেই, কিন্তু সে মনে করতেই পারে বাচ্চাটাকে সে নিজের হাতে মেরে ফেলেছে। এরকম সে মনে করতেই পারে, কারণ পেশেন্টের এখন যে মানসিক অবস্থা তাতে কোনো কিছুই ভাবা তার জন্য অস্বাভাবিক নয়। আর এ কারণে আপনার স্ত্রীকে একা একা থাকতে দেওয়াটা ঠিক হবে না। এই একাকিত্ব তাকে আত্মহত্যাও করতে বাধ্য করতে পারে।
কি বলেন সব, ঈশিতা নিজেই আমাদের সন্তানকে মেরে ফেলেছে, এটা হতেই পারে না।
আপনি কি ঘটনাস্থলে ছিলেন?
না ছিলাম না। তো
তাহলে আপনি কিভাবে নিশ্চিত করছেন যে আপনার স্ত্রী নির্দোষ?
দেখুন ডক্টর সাহেব, ঈশিতা এমন করতেই পারে না। নিজের সন্তানকে কেউ নিজের হাতে মেরে ফেলতে পারে এটা একদমই সম্ভব নয়। আর ঈশিতা বাচ্চাটাকে অনেক বেশি ভালোবাসত, স্বাভাবিকের চাইতে অনেক বেশি, সে কোনোভাবে এটা করতে পারে না।
এই অত্যাধিক ভালোবাসাটাই তো সব থেকে বেশি খারাপ। যাই হোক, কালকে রাতে কি হয়েছিল বলেন তো?
কালকে রাতে ও অজ্ঞান হয়ে গিয়েছিল, আর সকালের ঘটনা তো আপনি জানেনই। ওর ভালো একটা পরিস্থিতি কিভাবে যে করা যায় সেটাই ভাবছি।
আপনি চিন্তা করবেন না, একটু সময় তো লাগবেই। তবে যেটা বললাম, মনে রাখবেন এই অবস্থায় রোগীকে একলা থাকতে দেবেন না, পারলে অন্য কোনো এক জায়গা থেকে ঘুরে আসুন, হাওয়া পরিবর্তন জরুরি।
দেখি কি করা যায়, আজকে তাহলে উঠি আর একবার সময় করে আসবেন প্লিজ। এখন কি করি, বাচ্চাটা যে কিভাবে মারা গেল সেটাই তো বুঝতে পারলাম না। যাই বাড়িতে দেখি, ঈশিতা আবার একা একা আছে।
বাড়িতে ঈশিতা একা, তার কিছুই করার নেই। এর মধ্যে তুষার এসে আবার চলে যাওয়ায় তার খারাপ লাগাটা আরো বাড়তে থাকে। যদিও এই খারাপ লাগাটা সে উপভোগই করে, তাই বিরস মনে সে জানালার পাশে এসে দাঁড়িয়ে আছে। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে তাকিয়ে আছে সেই হিজল গাছ আর পুকুরের দিকে, আর কথা বলছি নিজে নিজে।
আমার কি কোনো দোষ ছিল? আমি তোকে ভালোবেসে নিয়ে গিয়েছিলাম পুকুর পাড়ে, গোসল করাচ্ছিলাম, হঠাৎ করে পুষ্কে গেল কিভাবে আমি কিছুই বুঝতে পারলাম না। বাচ্চাটাকে আমি নিজের হাতে মেরে ফেলেছি। কালকে রাত্রিতে স্বপ্ন দেখে আমি জেগে উঠলাম, সেই স্বপ্ন না না আমি ভাবতে পারছি না, এইটা কোনোভাবেই হতে পারে না। আহা, আমার সোনামণি বাবুটা, তোমাকে আজ অনেক আদর দিব। ওরে আমার সোনাটা, কেমন করে ডাকো তুমি, আমার এত ভালো লাগে তোমার এই ডাক, আবার কামড়ে দেবে না তো? চলো তোমাকে আজ গোসল করাবো, লক্ষ্মী সোনা আমার। তুষার যখন ফিরে আসবে সে কি ভাববে জানো? ভাববে সোনা বাচ্চাটাকে তুমি এত সুন্দর করে কিভাবে গোসল করাতে পারলে বলো। আমি তখন বলবো বাবুটা এত লক্ষ্মী, আদর করলে কেমন মায়াবতী হয়ে যায়। ওলে আমার বাবা, চলো চলো চলো, আর দেরি নয়, চলো চলো আমার সোনামানি। এই সন্ধ্যাবেলায় রুস্তমটা ঘুমাচ্ছে, সাবধানে, হ্যাঁ হ্যাঁ সাবধানে, কোনো শব্দ করবে না। রুস্তম ফের পেলে তোমাকে এত ভালোবাসতে দেবে না কিন্তু। এই তো চলে এসেছি, এই তো এখানে, হ্যাঁ হ্যাঁ এখানে, এই তো এই তো তোমাকে গোসল করাই। দেখি 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 তুমি সাঁতার জানো কি না, এই তো তোমাকে শুনে দিলাম, মাছ পুকুর থেকে সাঁতরে চলে আসো। পারবে না, পারবে না, হ্যাঁ কেমন মজা বলো তো, কেমন মজা? এ কি আসো আসো, কিনারে আসো লক্ষ্মী বাবু, বিড়াল ছাড় না তো, আসুন না আসুন না বাবু, আসো আসো আসো। এই তো তোমাকে আবার ধরে ফেলেছি, এবার কি হবে তোমার, এবার তোমাকে গোসল করাই। আসো, এই তো পানির ভেতর দেখো কত সুন্দর সবকিছু, আমার নিজের ছেলেটাও এই সৌন্দর্য দেখেছে, আর তুমি বিড়াল ছানা এই সৌন্দর্য দেখবে না তা কি হয় বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো পানির তলার অসাধারণ সৌন্দর্য দেখো, শেষবারের মতো দেখো পানির নিচে কি ভয়াবহ সৌন্দর্য অপেক্ষা করছে এতদিন, আর কখনোই দেখতে পাবে না পৃথিবীর মুখ যেমন পারেনি আমার বাচ্চাটা। আমার বাচ্চাটা তোমাকে কিভাবে মেরে ফেললাম আমি, আমার হাত থেকে তুমি চলে গেলে পানির ভেতর, আর কখনো দেখতে পেলে না মায়ের মুখ, আমিও দেখতে পেলাম না তোমার হাসি। আমি কি অপরাধ করেছিলাম, কেন আমার বাচ্চাটার সাথে আমাদের এমন হলো? এইখানে এই পুকুর পাড়ে এই হিজল গাছের কাছে এই অজপাড়ে গানা আসলে কিছুই হতো না, আমি কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না আমি, কেউ আমার হাত থেকে বাঁচতে পারবে না, কেউ না, সবাইকে আমি এই পুকুরের জলের ভেতর শেষ নিঃশ্বাস নেওয়াতে বাধ্য করবো। আর এইটা শুরু হলো এই বিড়ালকে দিয়ে, তোমাকে কত সুন্দর লাগছে, ঠিক আমার ছেলেটার মতো, কেমন শান্ত স্থির। চলো তোমাকে এবার শুয়ে দিই, তোমার নিশ্চয় অনেক ঘুম, অনেক 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 ঘুম পাচ্ছ।
আছে, আর তাই তো আমি ব্যবস্থা করলাম তোমার জন্য। নাকি তুমি পানির ভেতরেই থাকতে চাও মরণ? ও তাই থাকতে চাও পানির ভেতর? ঠিক আছে যাও তাহলে, থাকো পানির ভেতর। মনের ভুল নাকি? হ্যাঁ আমি তো কি করলাম, আমি তো কি করলাম, দেখো 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 আমার বিড়ালটাকে বাঁচাও, মাছ পুকুরে উঁচু উঁচু আমি দেখতে পাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ ওই যে
ও তো নোট আছে না, কেমন বাকি আছে মরার মতো।
তাহলে তো ভেসে ওঠার কথা না, ও না নুনলো মনে হয় বেঁচে আছে। তুমি দেখো দেখো ভালো মতো দেখো, না হলে ভাবছে কি করে? হ্যাঁ হ্যাঁ এতক্ষণে মারা গেলে তো ডুবে যেত। হ্যাঁ
মনে হয় অনেকক্ষণ আগেই মারা গেছে, আর এখন ভাইকে উঠতে বললেই আপনি দেখতে পাইতেছেন।
কি বলো তুমি, অনেকক্ষণ আগে মারা গেছে, কি মারা গেল পানির ভেতর তুমি জানো?
না ভাবি সাহ, আমি তো পাহাড় দিলাম ওইদিকে, এদিকে কি হয়েছে কিছু তো জানি না। তবে জানি যে হিজল গাছটা ভালো না, মানুষ খায়, এমন দেখছি ওটা বিড়ালও ছাড়ে না।
কিছু বললে?
না বাবু সাহ, ভাবছি আপনি আর এখানে থাকেন না, বিড়ালটা আমি তুলে আনার ব্যবস্থা করতেছি, আপনি চলে যান। এনে এতক্ষণ দাঁড়ায় থাকাটা ঠিক না, আর তো প্রায় হয়ে গেছে, তার চলে আসবো।
ঠিক আছে আমি যাই, তুমি এখানে থাকো। হ্যাঁ থাকো কিন্তু।
আচ্ছা বাবু সাহ।
ঈশিতা চলে যায়, তার পায়ের শব্দ দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে রুস্তম। রুস্তম দাঁড়িয়ে থাকে, সে ভাবতে থাকে বেড়ালটাকে কেন এভাবে প্রাণ দিতে হলো। সে দুই ধরনের চিন্তাই করে, প্রথম চিন্তা অবশ্যই মানুষ খেকো বৃক্ষটাকে নিয়ে, এ তো শুধু মানুষই মারত, এখন এবার বিড়াল টেড়াল কেউ রেহাই দিচ্ছে না, আজব তো। তার মনে আরেকটা বিষয় কাজ করে, আর তা হলো ঈশিতা ম্যাডাম তার সন্তানের শোকে বিড়ালটাকে নিজে মেরে ফেলেনি তো, মারতেই পারে, কারণ যে গাছ মানুষ ছাড়া কিছু খায় না সেখানে ঈশিতা ম্যাডামকে ছেড়ে, তুষার স্যারকে ছেড়ে, এমনকি তাকে ছেড়ে শুধু শুধু বিড়াল মারতে যাবে। দুটো ভাবটার কোনো একটাতে দাঁড়াতে পারে না রুস্তম। তখন হঠাৎ করে আরেকটা চিন্তা ভর করে তার উপর, আর সেটা হলো নাকি বিড়ালটা কোনো টোপ, এখন হয়তো এই বিড়ালটাকে কেন্দ্র করে ঘটতে থাকবে আজগবির সব ঘটনা। পুকুরের ভেতরে নেমে বিড়ালটাকে নিয়ে আসতে তার ভয় লাগছে, সে একটা লম্বা বাঁশ নিয়ে আসে, তারপর সেটা দিয়ে পুকুরের পাড় থেকে নিয়ে আসে বিড়ালটাকে। পুকুর পাড় থেকে তাড়াতাড়ি কেটে পড়ে রুস্তম। এদিকে দরজায় কলিং বেল বাজে, ঈশিতা দরজা খুলে দেয়।
এই নেন ভাবি সাহ।
দাদা এই যে
আমি যাই, বিড়ালটারে কি কোনোখানে বুঝতে ফেলবো ভাবি সাহ?
না 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 তোমাকে কিছু করতে হবে না, যা পারো আমি করছি, যাও 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 তুমি যাও। মনে হয় তুষার এলো, আসছি।
বাড়ি ফিরলে?
হ্যাঁ একটু কাজ ছিল তাই।
যাও হাত মুখ ধুয়ে এসো।
আচ্ছা আসছি আসছি।
আমি
কিছু বলবে
স্যার, পরিবারের শরীর খারাপ
তো
চলে যাই, সকালে চলে আসবো।
এই রাতের বেলা এরকম একটা জায়গায় আমাদের একা রেখে চলে যাবে মানে? ঠিক আছে যাও, সকালে চলে এসো, দেরি করো না।
স্যার আর একটা কথা কই।
আবার কি?
স্যার আমার এলাকায় এক ফকির আছে, জিনভূতে ধরা মানুষদের বুট সারায়।
কি আজগুবি সব কথা বলো, হ্যাঁ যাও বাড়ি যাও।
আচ্ছা স্যার।
রাতে ঈশিতা ও তুষার খেয়ে দিয়ে ঘুমোতে যায়। তুষার চিন্তা করছে ঈশিতাকে কিভাবে সুস্থ করে তোলা যায়। সে মনোযোগ দিয়ে দেখছে ঈশিতার কাজকর্ম, ঘুম আসছে না তার। ঈশিতা ঘুমিয়ে গেছে, এদিকে রাত বাড়ছে। হয়তো তুষার একটু অদ্ভুত রকমের শব্দ শুনতে পেয়ে বিছানা ছেড়ে উঠে পড়ল। অদ্ভুত শব্দটা হতে থাকে, গাছের ডালে ডালে ঘর্ষণ হলে যেমন কটকট শব্দ হয় ঠিক তেমন শব্দটা। আগে এমন হলে তুষার কোনোভাবেই ভয় পেত না, কিন্তু তার চোখের সামনে সে ঈশিতাকে দেখছে, ডাক্তার মোজাম্মেলের কথা শুনছে, রুস্তম বলছে। তখন তার মনের ভিতরেও কিছু একটা দানা বাঁধছে, এক ধরনের সন্দেহ। আসলে মানুষ তার নিজের ক্ষতির কোনো যথাযথ দায়ীপক্ষ চিহ্নিত না করতে পারলে এক ধরনের অতিলৌকিক বিষয়ের প্রতি সন্দেহ রাখে। এই সন্দেহ কখনো ইতিবাচক আবার কখনো নেতিবাচক। তুষার জানে না, তবু তার আত্মবিশ্বাস এখনো টিকে আছে, কিন্তু কতক্ষণই বা অবিশ্বাসী থাকা যায়।
আজীবন বাঁচবে
একদিন দুদিন নয়, বেঁচে থাকো আজীবন, বেঁচে থাকো সোনামণি, বেঁচে থাকো জাদুমণি, বেঁচে থাকো বৈমণি,
বেঁচে থাকো বৈমণি,
আজ নয় কাল নয়,
বেঁচে থাকো আজীবন।
সবার সাথে আজীবন এক পয়সা প্রতি সেকেন্ড, এবার তোমার ফোন বেঁচে থাকবে আজীবন। এয়ারটেল দেশের সেরা স্মার্টফোন
নেটওয়ার্ক।
আজকে যে ঘটনা শুনছি আমরা, সেখানে শুরুতে দেখেছি আমরা ঈশিতা এবং তুষারের জীবনে ঘটে গেছে এক খুব দুঃখজনক ঘটনা, অর্থাৎ ঈশিতা এবং তুষারের সন্তান এক দুর্ঘটনায় মারা যায়, অর্থাৎ ঈশিতার হাত থেকে সম্ভবত পানিতে পড়ে যায় তাদের সন্তানটি, মারা যায় এবং ওইখানে একই জায়গায় একের পর এক ঘটে যাচ্ছে অদ্ভুত সব ধরনের ঘটনা। সেই ঘটনার সঙ্গে তার সন্তানের মৃত্যুর কি সম্পর্ক আছে, এত প্রতিদিন রাতে এক
কেন সেটা ভয় পায়, এই কারণেই তো ভয় পায় বোঝা যাচ্ছে, কিন্তু আরো কি কিছু কারণ আছে আমরা কিন্তু এখনো পর্যন্ত কিছুই বুঝতে পারিনি। তো সেসবই আমরা জানবো এই শেষ পর্বে। আর শেষ পর্বে যাবার আগে জানিয়ে দিচ্ছি একটা নিয়ে এলো সবার সাথে আজীবন এক পয়সা সেকেন্ড ব্রেকে কথা বলে দারুণ এক অফার। শুধু দিন বা রাত নয়, মাস বা বছর নয়, একবার 129 টাকায় রিচার্জ করলে সারা জীবন সবসময় এই এক পয়সা সেকেন্ড রেটে এনজয় করা যাবে। 7 দিন 10 দিন নাকি 30 দিন, এ নিয়ে নেই কোনো কনফিউশন, কারণ এয়ারটেলে এক পয়সা সেকেন্ড রেটের মেয়াদ থাকবে আজীবন। আরো জানতে চাইলে ফ্রি ডায়াল করতে পারেন 1212 তে। চলে যাচ্ছি আজকে কুয়াশার গল্পের শেষ পর্বে। আপনি আছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশায়, সঙ্গেই থাকবেন।
টর্চের আলো না, তাহলে কি চাঁদের আলো? এই মাঝখানে গান দেখে মনে হচ্ছে আশেপাশে কোথাও, তাহলে কি রুস্তম ঠিক বলেছে, আসলে আছে এখানে? দেখি টেবিলের উপর ওটা কি? হ্যাঁ আমাদেরই বিড়ালটা, কিন্তু বিড়াল কি এভাবে ঘুমায়? ও তো কোনো শব্দ করছে না, শ্বাস প্রশ্বাস নিচ্ছে না, তাহলে কি বিড়ালটা মারা গেল? এ কি বিড়ালটা তো ভেজা, কি করে হলো? আমাদের পোষা বিড়াল মারা যেতেই পারে, কিন্তু কিন্তু ডাইনিং টেবিলে উপরে ভেজে অবস্থায় কেন এটা আছে? তাহলে কি বিড়ালটাকে কেউ পানিতে ডুবিয়ে মেরে ফেলেছে? আমাদের সন্তানও তো পানিতে ডুবিয়ে মারা গেছে, তাহলে কি ঈশিতা? না না, তা কেন হবে, ঈশিতা মানসিক ভাবে ভেঙে পড়েছে, এর বাইরে এবারে তেমন কিছু হয়নি, কিন্তু ঈশিতা ছাড়া তো এবারে তার কেউ নেই। আমি কি বিড়ালটাকে পুঁতে রেখে আসবো? না, এত রাতে বাইরে যাওয়াটা ঠিক হবে না। রুস্তম যা বলেছে আমি খুব বিশ্বাস করি না, কিন্তু এই গভীর রাতে আমারও যে ভয় লাগবে না তা তো নয়। শুনেছি মাঝ রাতে যখন মানুষ ঘুমিয়ে পড়ে তখন সব অশরীরী আত্মারা ঘুরে বেড়ায়। না, ঘরের ভেতর ওরা বিড়াল রাখা যাবে না, ওটাকে বাইরে কোথাও পুঁতে রেখে আসি। কিন্তু কি দিয়ে নিয়ে যাবো? ও হ্যাঁ, রান্নাঘর থেকে একটা পলিথিনে করে বিড়ালটাকে নিয়ে যাই, তার সাথে মাটি খোঁড়ার জন্য রুস্তমটা যে আজকে কেন নেই, এত রাতে আমার খুব না ভাঙলে ভালো হতো, তাহলে এই ঝামেলায় পড়তাম না। এত দিদি পোকার হাতে ডাকলে বাপরে বাপ। গানটা মনে হয় এখান থেকে কেউ গেছে, মনে হচ্ছে হিজুর গাছে। হ্যাঁ, ওই তো গাছে দাঁড়ে সাদা সাদাটা কি? আগুন সাথে থাকে ভালো হতো।
কে কে করছে ওখানে? কি হচ্ছে আগে জানলে কি এখানে বেরাল পুতের আসতাম পরে ছেলে ভেতর তো মরা বেড়ালটা আমি নিজের হাতে তুলে রাখলাম আমার পেঁচে উঠলো
ঠিকই
বেড়ালটা তো বেঁচে আছে তাহলে আমি কাকে পুঁতে রেখে এলাম
দেখি
আমি
আর পারবো না কে আছে সাহস থাকলে কাছে আমার সাথে ভেল কেউ আছি আমি ভালো করে জানি আমাদের অনেক খবর দেওয়া হয়েছে আর আমি জানি বেড়ালটা বেঁচে নেই কোন রকম চালাকি চলবে না কোন রকম চালাকি চলবে না বলে দিলাম হাতে গরম খুন্তি নিয়ে এসেছি যদি সাহস থাকে তো সামনে পুকুর পারে দেখি দেখছি তো ইশিতার মতো লাগছে ইশিতা ইশিতা তুমি এখানে কি করছো ঘরে চলো
নিজের উপর পূর্ণ আস্থাবাদ কিন্তু আজকে রাতে যা ঘটছে যা দেখছে সে তার চারপাশে ঘটতে যেভাবে সে অনুভব করছে সেরকম কিছু তার জীবনে আর কখনোই ঘটেনি সে না পারছে বিশ্বাস করতে না পারছে পূর্ণ সাহস দেখাতে অবিশ্বাসী হতে বিশ্বাস অবিশ্বাস আর দেখা ও দেখার মাঝখানে সে আছে এখন অপেক্ষা যে কোনো দিকে হেলে পড়ার আর তুষারের এই আত্মপরীক্ষার সাক্ষী একজন আছে যে কিনা তুষারকে দেখছে তার প্রতিটি ভয় ও সাহসের পদক্ষেপ দেখছে এই পরীক্ষক কে সেই পরীক্ষক
পাগলামি করো না সীতা রনি বেঁচে নেই আর পানিতে কেউ নেই
আমার গাঁদাগাঁদি করছে আমি ওর মাঠের পানিতে না নেমে পারি
ঈশিতা ঈশিতা প্লিজ বাসায় চলো এখানে আর এক মুহূর্ত নয় না ঈশিতা পানিতে নেমো না বলছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি থামো আমি নামছি আমি আমি নামছি তুমি দাঁড়াও
আমি নামবো তুমি দাঁড়াও তুষার আমি হাসতে পারছি না বাচ্চাটা মনে তলিয়ে গেল আমি পারলাম না আমি পারলাম না আমি পারলাম না ছোটা মনে জানি বাচ্চাদের পারলাম না আর তুমি ঝাড় তো কর বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোট দেখলে বাচ্চাটা ডুবে যাওয়া
বেড়ালটা কোথায় তো পানির ভিতরে ছিল আবার ডুবে গেল না তো
ভয় পাবেন না আপনি নিশ্চয়ই তুষার সাহেব আপনি পানিতে নামবেন না সাহেব
আপনি যে
আমি শালু ফকির
শালু ফকির
হ্যাঁ শালু ফকির আপনার দারোয়ান রুস্তম আমার কথা বলেছিল আপনাকে
কিন্তু আপনি ভূত প্রেতে বিশ্বাস করেন না বলে আমাকে ডাকতে নিষেধ করে দিয়েছেন।
কিন্তু আমি জানি আজ এই অমাবস্যার রাতে কিছু একটা করতেই চাইবে ওই হিজল গাছের অতৃপ্ত আত্মাটা।
তার প্রমাণ তো আপনার হাতে,
হিজল গাছের অতৃপ্ত আত্মা।
হ্যাঁ, হিজল গাছের অতৃপ্ত আত্মা সেই অমাবস্যায় আরো বেশি শক্তিশালী হতে আপনাকেও বধ করতে চায়। এমনিতেই আপনার ছেলে রনিকে নিয়ে তার শক্তি বেড়ে গেছে, এখন আপনাকে চুবিয়ে মারতে পারলেই তার শক্তি আরো বেড়ে যেত।
সব আবদাবল বলছেন আপনি, আপনি জানেন কি বলছেন আপনি?
জানি জানি, আমি সব জানি। বলবেন তো এই যে আপনার স্ত্রী ডুবে গেছে, বলবেন তো পলিথিনের ভেতর আপনি আপনাদের সন্তানকে দেখেছেন, আর মরা বিড়াল হেঁটে চলে গেছে হিজল গাছের গোড়ায়।
আপনি জানলেন কিভাবে? আজব তো,
এমন আজব ঘটনা নিয়ে কাজ করি বলেই তো আপনি বিশ্বাস করেন না। তবে একটা জিনিস মনে রাখবেন, বিশ্বাসে কোনো ক্ষতি নেই, তাতে সাবধান থাকা যায়। আর ঘরে চলে যান, গিয়ে দেখবেন আপনার স্ত্রী সেখানেই আছে। এই পানির ভেতর থেকে যে আপনাকে ডেকেছে সে আসলে সেই অতৃপ্ত আত্মা।
কিংবা আমি তো সব আমার চোখের সামনে দেখলাম।
শুনুন সাহেব, অনেক কিছু চোখের সামনে ঘটে, যা আসলে ঘটে না, ঘটে অন্য কিছু। কিন্তু মানুষের চোখ আসলে সত্যি ঘটনাই দেখতে পারে না। যান, এবার ঘরে যান। আমি আর একটু দেরি করে আসলে আপনাকে হয়তো আর বাঁচাতে পারতাম না।
ঠিক আছে, তাহলে আমি যাই। আর সকালে এইসব বিষয় নিয়ে আমি একবার ভেবে তারপর আপনাকে জানাবো, কেমন?
আপনি জানাতে পারেন, আপনার যা ইচ্ছে হবে সেটাই আপনি করবেন। আর হ্যাঁ, আপনার হাতের খুন্তিটা এনে ভালো করেছেন, না হলে আজকে এতক্ষণে আপনি এই পৃথিবীতে থাকতেন না।
বেড়ালটাও কি তাহলে আমি ভুল দেখলাম?
আপনি ঠিক আমার কথা বিশ্বাস পাচ্ছেন না? না, এই দেখো, পলিথিনের ভেতর থেকে আমি একটা ভেজা মরা বিড়ালি বের করলাম। এটা আপনার সন্তান রনি না?
ওকে সাহেব, আমি ভুল হয়েছে, আমাকে মাফ করে দিন। আমি এবার ঘরে যেতে চাই, আপনার যা খুশি করুন, আমি আর এখানে এক মুহূর্ত থাকতে চাই না।
নতুন বিশ্বাসী বিশ্বাসী হয়ে উঠেছে তুষার। ফকিরের ভালোবাসায় একবার জীবন ফিরে পেয়েছে সে, কিন্তু আত্মা তার পিছু ছাড়েনি। আর পিছু না ছাড়ার ফলে তুষার আটকে গেছে সেই সংকটাপূর্ণ সময়ের ভেতর। অন্যদিকে ঈশিতা হয়তো আর ঈশিতাই নেই, নিজের সঙ্গী সন্দেহ এখন অন্য কেউ। অতৃপ্ত আত্মা কি সত্যি ভর করেছে তার উপর?
কিছুই তো বুঝতে পারছি না। ফকির যা বলেছে তা সবে যদি ঠিক হয় তাহলে তো
ঈশিতার ঘরে থাকবার কথা। দেখি ঈশিতা আছে কিনা। ঈশিতা, ঈশিতা
কই?
ঈশিতা তো নেই।
কি হলো
ফকির? তাহলে কে?
রনি?
বিড়াল? ঈশিতা, ঈশিতা
কি হয়েছে তোমার? এই গভীর রাতে এত জোরে ডাকছো কেন? আমি তো ওয়াশরুমে গিয়েছিলাম, হঠাৎ করে ঘুম ভেঙে দেখি তুমি নেই। এদিক ওদিক করে সবে মাত্র ওয়াশরুমে গিয়েছে আর তুমি ফিরে ডাকাটাকি শুরু করে দিয়েছো। কোথায় গিয়েছিলে বলো তো এত রাতে?
আগে আমাকে বলো, তুমি পুকুর পাড়ে যাওনি, পানিতে নামোনি? আমি পানিতে নামতে বলনি, কানাকাটি করনি, বলো
কি সব কথা? তোমাকে পাগল হয়ে গেলে আমি কেন এত রাত্রে পুকুর পাড়ে যাবো? আর আমাকে ছেড়ে কোনো কাজ নেই নাকি?
তাহলে বেড়ালটাকে কে মেরেছে পানিতে চুবিয়ে? আমি মেরেছি নাকি তুমি? নাকি বলবে বেড়াল আত্মহত্যা করেছে, বলো।
আরে আমার সাথে এইসব বিষয় নিয়ে কোনো কথা বলবে না তো প্লিজ, আমার মাথা ঘুরাচ্ছে। আমি পানি খাবো, দুসার পানি খাবো প্লিজ, আমার 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 গলা শুকিয়ে যাচ্ছে, তোমার দোহাই লাগে প্লিজ দুসার, এসব নিয়ে আমাকে দায়ী করো না প্লিজ।
সত্যি কথা বলার কারণেই তুমি এমন করছো সে আমি জানি। বেড়ালটাকে তুমি নিজের হাতে মেরেছো, নিজের হাতে যেভাবে আমাদের বাচ্চাটাকে তুমি মেরেছো ঠিক সেভাবে তুমি বেড়ালটাকে মেরে ফেলেছো। আমি তোমাকে চিনে ফেলেছি, এখন তুমি কি বলবে বলো?
না 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 প্লিজ 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 বলো না, আমার মাথা ঘুরছে, আমি অন্ধকার দেখছি, আলো পাচ্ছি না, আলো পাচ্ছি না।
তুমি একটা ডাইনি, তুই আমার সন্তানকে মেরে ফেলেছিস, তুই নিজের হাতে আমার সন্তানকে মেরে ফেলেছিস, তুই একটা রাক্ষসী। আমি তো কি করবো, ওকে তো আসতে রাখতে হবে, নাহলে কে জানে কি ঘুরিয়ে ফেলবে। ফকিরও বলেছে এমন কথা।
এমন পরিস্থিতিতে বাইরে ঝোড়ো বাতাস শুরু হয়ে গেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, এদিকে ঈশিতার জ্ঞান ফিরে আসছে। ঈশিতা হয়ে উঠছে অনন্ত শক্তিশালী কেউ, যাকে তুষার চেনে না, কখনো দেখেনি। এবার তুষার ভয় পাচ্ছে, অথবা এমনও হতে পারে এই ঝড় বৃষ্টি বিদ্যুৎ চমক এগুলো আসলে প্রাকৃতিক নয়, সে অতিলৌকিক শক্তিরই বহিঃপ্রকাশ। তুষার কিছু জানে না, তবে এটা যে তার অবিশ্বাসের মূল্য সেটা বুঝতে পারছে। কিন্তু এখন আর বিশ্বাস করে কোনো লাভ নেই, কারণ এটা শুরু হলে আর কোনো হিসেব সে করে না, ইসি তারও জানবার কথা নয়। আচ্ছা ফকিরটা কি কিছু জানে?
আমি কি করলাম, কেন ইসিটাকে গালমন্দ করলাম, এবার যে কি হবে কিছু তো বুঝতে পারছি না। ইসিটা এমন ভাবে নড়ে উঠছে যেন সব কিছু ফিস প্রমাণ করে দেবে। দেখি ইসিটা শূন্যে ভাসছে, কি করে এটা কি করে সম্ভব? ইসিটা ইসিটা ফকিরকে ডেকে নিয়ে আসবো। না না সে সময়টা পাবো না, না ফকিরকে ডাকতে হবে। দেখি ইসিটা এভাবে লাল, আমি কি করবো? ইসিটাকে আটকাবো নাকি নিজে লুকাবো? না 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 প্রশ্নে আসে না, আগে নিজে বাঁচি তারপর অন্য হিসাব। কিন্তু কোথায় লুকাবো? ও তো আমাকে ধরে ফেলবে, আমাকে খুঁজে পাবে কোথায় লুকাই? এখানে ডাইনিং টেবিলের স্পিচ কোনো ভাবে থাকা সম্ভব নয়, তো তাকে ধরেই ফেলবে। যা বিস্তার নেই তাহলে কোথায় লুকাই? ঘরে বাইরে চলে যাই, ঘরে যাওয়াটাই সেফ। কিন্তু বাইরে তো ফকিরকে দেখে এসেছিলাম, ওকে আমাকে পরিস্থিতি থেকে বাঁচাতে পারবে? আর না আর কেউ নেই, কিছু নেই, মজুর আগের ভিতরে কিছু বেশি বাকি নেই। এই সময়টুকু কাটাতে পারলে যাতে বেঁচে যাওয়া সম্ভব হবে, না না হলে বেঁচে থাকার কোনো পথ খোলা নেই। সেটা সেটা আমি আর কোনোদিনই তোমাকে কোনো দোষ দেবো না। তোমার যেমন খুশি তুমি তেমন থাকো, তোমার যা করার তুমি তাই করো, আমি আর ঘুণার করে বলবো না তুমি বেড়ালটাকে মেরে ফেলেছো, বলবো না তুমি আমার সন্তান রনির হত্যাকারী। হ্যাঁ এই ছবির আড়ালটা বেশ ভালো, এখানে লোকানো সম্ভব। দেখি কিছু রাত্রে দেখি আসছে, দেখে ফেলেছি মনে হয়। কিন্তু এখন আমি পালাবো কোথায়? আর তো পালানোর কোনো জায়গা নেই, তাহলে কি চোখ বন্ধ করে মারতাম জীবন থাকি? আর কিচ্ছু করেনি এখানে আসলো কিনা, না তো এদিকে তো ইসিটা নেই, তাহলে কোথায় গেল? সাবধানে তুষার, আর একবার বুকুর ভিতরে ব্যক্তি ছাড়া কোনো গতি থাকবে না।
ঈশ্বরদা তো সেই হিজল গাছটার দিকে দাঁড়িয়ে আছে, এবার কি করবে? আর হয়তো তখন যাহা করছিল সে অতৃপ্ত আত্মা ঈশ্বরটাও তাই করছে, সে একই রকম।
এবার কি সে পুকুরে চলে নামে? না 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 না, কোনোভাবে ওকে পানিতে নামতে দেওয়া যাবে না।
ফকির সাহেব, ফকির সাহেব আপনি কোথায়? আমার খুব বিপদ, আমার থেকে বাঁচান।
আমার ঋষিতা নেই, কি বলছিস তুই? তুই খুনি, আজকে তোরা নিস্তার নেই। আরেকটু আরেকটু থাক, ফুটি করিস তোকে ব্যস্ত রাখতে হবে, শয়তান তোকে আর কোনো ভাবেই নিতে। এতগুলো মানুষকে তুই মেরেছিস, আমার বাচ্চাকে মেরেছিস।
ফকির সাহেব, সে কি করলেন? ঈশিতাকে এভাবে মারলেন?
ও তো ঈশিতা নয় তুষার সাহেব, যাক ভুল হয়ে গেল, তাহলে আজকে ওর কোনো নিস্তার ছিল না। আপনি ভালোই ভালোই আপনার স্ত্রীকে ফিরে পেয়েছেন, আজকেই এই এলাকা ছেড়ে চলে যান, যদি বাঁচতে চান চলে যান।
এখানে আনা ফকির সাহেব, ঈশিতার জ্ঞান ফিরেছে মনে হয়, দেখি তো ঈশিতার জ্ঞান ফিরেছে কিনা।
আঘাতটা মনে হয় অনেক জোরে লেগেছে, আর কপালের এদিকে তো রক্তের ছোপ আছে। আপনিও আসুন আমার সাথে।
শেষ পর্যন্ত আপনিও ভূত পেতে বিশ্বাস করতে বাধ্য হলেন? আপনাকে কিন্তু আমি সাহসী মনে করেছিলাম।
ডক্টর সাহেব আমাকে ভুল বুঝবেন না, এমন পরিস্থিতিতে আমার আর কোনো কিছু করার উপায়ও ছিল না। আর তাছাড়া ফকিরকে তো আমি নিজে ডেকে আনিনি, আর রাতের মতো বিষয় হলে নিশ্চয়ই আপনিও অতৃপ্ত আত্মাতে বিশ্বাস শুরু করতেন। আর হিজল গাছটা তো আসলেই সত্যি, আর এটাও সত্যি যে এখানে একজন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে, আর আমার শিশু সন্তানটি তো এখানে মারা গেছে।
না, এটা সত্যি না, এখানে কেউ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেনি। এখানে আমার মেয়েকে মেরে ফেলা হয়েছিল, সেটার বিচার বন্ধ করতেই এই সব কিছু সাজানো নাটক। ওই হত্যার সাথে ফকির জড়িত, জড়িত রুস্তম, কাকতালীয় ভাবে আপনার স্ত্রী, আর একটা অপরাধ থাকতে এতগুলো অপরাধ করা হলো। আমার আফসোস যে আপনার মতো একজন শিক্ষিত মানুষও ওদের ভেলকি আর ষড়যন্ত্রটা ধরতে পারলেন না। আমি না হয় নাই বিচার পেলাম, এটাকে ঘিরেই আরো অপরাধ সংগঠিত হবে, ব্যবসা করবে ওই ফকির। আপনি এসব কি বলছেন বলুন তো, আগে বলেননি কেন,
আর এখনই বা বলছেন কেন? গত রাতের ঘটনা তো আমার চোখের সামনেই ঘটেছে।
ঘটেনি, ঘটানো হয়েছে, আমি নিশ্চিত। স্ত্রীর মনে আপনি একবার ভাবুন তো, ফকির ওখানে কেন, রুস্তম কেন ছুটি নিল, আপনার স্ত্রী আমাকে কেন চিনতে পারলেন না, কেন সে আপনার সাথে বিকেলবেলায় বের হলো না? বিড়ালটাকে সে মেরেছে, আসলে সে আপনাকে বিশ্বাস করানোর জন্য যে সে স্বাভাবিক না।
যা বলেন ডাক্তার সাহেব, এখানে আমাদের থাকাটা সম্ভব নয়, আমরা চললাম।
শৈলা ঋষিতা চলে যায় রাজধানী ঢাকায়। ঢাকাতেই তার নতুন একটা চাকরি হয়েছে। ডাক্তার মোজাম্মেলের কথা শুনে পরে অনেক চিন্তা করে দেখেছে তুষার, আসলে ডাক্তারের কথাই ঠিক। তাই ঋষিতাকে ভর্তি করে দিয়েছে একজন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তারের কাছে। প্রতিদিনের মতো সকালে পত্রিকার পাতায় চোখ বোলাতেই তুষারের চোখে পড়ে একটি সংবাদের উপর, একই জাতির মেয়ের পর এবার বাবার আত্মহত্যা। বাবাটার কেউ নয়, সেই ডাক্তার মোজাম্মেল। বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের নামগুলো বলে দিচ্ছি। তুষারের চরিত্রে অভিনয় করেছেন প্রত্যয়, ঈশিতা হয়েছেন কায়নাত, ডক্টর মোজাম্মেলের চরিত্রে শান্ত, অরণ্য শান্ত, সোলেমানের চরিত্রে মনির, ফকিরের চরিত্রে শালু, ফকিরের চরিত্রে মঞ্জু, এবং রুস্তমের চরিত্রে আপেল। তো ঠিক আছে, আমরা এখন এসএমএস পড়ব। যারা আমাকে লিখেছেন তাদের এসএমএস পড়তে চলে যাচ্ছি, কিন্তু তার আগে জানিয়ে দিয়ে যাচ্ছি এয়ারটেল নিয়ে এলো সবার সাথে আজীবন এক পয়সা সেকেন্ড রেটে কথা বলার দারুণ এক অফার। শুধু দিন বা রাত নয়, মাস বা বছর নয়, একবার 130 টাকা রিচার্জ করলে সারা জীবন সবসময় এই এক পয়সা সেকেন্ড রেট এনজয় করা যাবে। 7 দিন, 10 দিন নাকি 30 দিন, এই নিয়ে কোনো কনফিউশন নেই, কারণ এয়ারটেল এক পয়সা সেকেন্ড রেটের মেয়াদ থাকবে আজীবন। আরও জানতে ফ্রি ডায়াল করুন 1212 তে। আপনি আছেন এয়ারটেল বিজনেস কোয়াশায় এবং সাথে আছে শারমিন, আর এই মুহূর্তে আমাদের সাথে আছে মাশফিক। লিখেছে, আপু অসম কাহিনী শোনালা, অনেকদিন পর মনে এমন একটা কাহিনী শুনলাম, শেষটা তো জোস ছিল, এমনটা কল্পনাও করিনি, থ্যাংকস টু ইউ আপি। আর কক্সবাজার থেকে লিখেছে সাকিব, লিখেছে তার প্রিয় কুয়াশা, কুয়াশা টিমকে ধন্যবাদ জানিয়েছে এবং কুয়াশা টিম তার কৃষক খুব ভালোবাসে, সেটাও লিখেছে। আমি লিখেছি মানিকগঞ্জ থেকে, ওরে বাপরে এত ভয় স্টোরি, আমার শরীর কাঁপছে, তবে ভালো লাগলো, থ্যাংক ইউ আপু। তোমরা তিন গোয়েন্দা করো না কেন? শাহিদ লিখেছে মালিবাগ থেকে, আমি আনাফ মিরপুর থেকে, আজকের কাহিনী জোস হয়েছে, ঈশিতা বিড়ালটাকে কেন মারলো, আজকে আমার বিড়ালের বেবিও মারা গেছে, আমার মনটা খুব খারাপ। আহারে হাই মিষ্টি আপু, অনেকদিন তোমার SMS করা হয়নি, আজকে কুয়াশাটা খুব ভয়ঙ্কর, সাবধান আপু, লিখেছে থ্রি চিং মারমা কাপ্তাই থেকে। তোমার SMS-টা পরে একটা কথা বলছি, একটু আগে একটা দৃশ্যে যেখানে শেষ দৃশ্যে তুষার এবং ঈশিতার সেই জায়গাটা যেখানে ঈশিতা তুষার পানির মধ্যে যাচ্ছে, ঈশিতা ভীষণ ভয়ঙ্কর, আমি খুবই ভয় পাচ্ছি, আমার মনে হচ্ছে স্টুডিও থেকে বের হয়ে যাই। মনি ও মুক্তা লিখেছে, আপু আমরা টুইন সিস্টার, কুয়াশা শুনছি, অসম স্টোরি, লাভ ইউ আপু, থ্যাংক ইউ। মাজিন ইসলাম লিখেছে রামপুর থেকে, আপু আজকে গল্পটা অনেক ভয় পেয়েছি। মুন লিখেছে ড্যামরা থেকে, আপনি আজকে ভয় পেয়েছি অনেক, কিভাবে ঘুমাবো পরদিন, সে একই প্রশ্ন হয়তো সবারও, আমারও আছে, যাই হোক ঘুমাতে হবে, একসময় ঘুম চলে আসবে, ভয় আর কতক্ষণ থাকবে সঙ্গে। নিশু লিখেছে কক্সবাজার থেকে, অনেকদিন পর টেক্সট করলাম, আর লিখেছে নিশু আপু স্টোরিটা খুব ভয়ানক কিন্তু অসম। ইরাম হাসান লিখেছে, আপু আমার এক্সাম শেষ হয়ে গেছে, আমি আজকে এক সপ্তাহ কুয়াশা শুনছি, আমার অনেক ভয় করছে, আজকের গল্পটার নাম কি? হিজল গাছ না, অতৃপ্ত আজকে, অতৃপ্ত আত্মা আজকের গল্পের নাম। ডক্টর টি এম হোসেন লিখেছে এবং তার ওয়াইফ রোমি লিখেছে, শুনছে কুয়াশা আর অনেক ভয় পাচ্ছি। ওকে, রেডওয়ান রাঙ্গুনিয়া থেকে লিখেছে, শামিল আপু কেমন আছো, আজ আমার বেস্ট ফ্রেন্ড তারিনের বার্থডে, উইশ করে দাও হ্যাপি বার্থডে তারিন, আর আমি ভালো আছি। আর লিখেছে শাহেদ লালবাগ থেকে, লিখেছে আমরা আমার এক বন্ধুর গায়ে হলুদের অনুষ্ঠান হয়েছে, এখানে আমি বসে 4টা সাউন্ড স্পিকার লাগিয়ে সবাই মিলে শুনছি, খুবই চমৎকার কথা। আর চিটাগং হাটহাজারি থেকে লিখেছে অভি, লিখেছে এমন ভয় লাগছে যে দর্শনলে এমন ভয় লাগে না, ভেরি ভেরি নাইস, থ্যাংক ইউ। এলাই লিখেছে, আজকে নতুন ভয়েস শুনছো কুয়াশায়, না নতুন না, এই ভয়েস আগেও শুনেছে, আজকে হয়তো তুমি প্রথম হতে ধরতে পারোনি। আচ্ছা, আর মাসুদ লিখেছে প্লিজ কাকে কল মি। শাইনি লিখেছে ফ্রম নারায়ণগঞ্জ থেকে, হাই আপি কেমন আছো, এটা আমার ফার্স্ট মেসেজ, আমার ফ্রেন্ড আনিকা ও তোমাকে শুনছে। হাই আপু, আমি সিফাত রাঙ্গুনিয়া থেকে, আমি তোমার শো সবসময় শুনি কিন্তু এসএমএস করা হয় না, আজ প্রথম এসএমএস করলাম। আই থিঙ্ক আজকের গল্পের নাম হিজল গাছ। অনেকে লিখে দিন আজকের গল্পের নাম হিজল গাছ না, আজকের গল্পের নাম হিজল গাছ না। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে কি আছে দেখে আমি বিদায় নেব। আর লাচিং মং মারমা খাগড়াছড়ি লক্ষ্মীছড়ি থেকে লিখেছে, ছেলেরা এত নারী নির্যাতন করে কেন, নারী নির্যাতন যেখানে পাহাড়ি ছাত্র পরিষদ লড়বে সেখানে। আর রুবেল লিখেছে নারায়ণগঞ্জ থেকে, আপু কি এটা গল্প, আমি বাসায় একা, আমি ভীষণ ভয় পাচ্ছি, প্লিজ আপু বাঁচাও। সে প্রচন্ড ভয় পেয়েছে, অনেকে ভয় পেয়েছে আজকের গল্প শুনে, আমি নিজেও ভয় পেয়েছি। তো দেখা যাক আর কে কি লিখেছে, কে কতটা ভয় পেয়েছে সেটা দেখে বিদায় নেব আজকে। আপু আজকে স্টোরিটা শুনে মনে হলো যেন কোনো গল্প নয়, ভয়ানক এক স্বপ্ন দেখছি। থ্যাংক ইউ ভেরি মাচ আপু। রাজীব চৌধুরী কক্সবাজার থেকে লিখেছে। আর সালাম নেবেন শামিন আপু, আমি জুই বলছি নাজিরহাট থেকে। আমার এতদিন হেডফোন হারিয়ে গিয়েছিল তাই কুয়াশা শুনতে পারিনি, আজ পেয়েছি তাই শুনছি, খুব ভালো কথা। আর আমার মনে হয় আজকে আমরা বিদায় নিই, আজকে এই পর্যন্তই থাক। সবাই এতক্ষণ আমার সঙ্গে ছিলেন, অনেক ধন্যবাদ সবাইকে। আর এয়ারটেল প্রেজেন্স কুয়াশা থেকে আমি শর্মিন এখন বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, আবার কথা হবে, গুড নাইট।
Yeah, chill. Presents Kuasha.